সাধনার দশম দিন পূর্ণ হলো, দশম দিন পূর্ণ হলো। আগামীকাল শিবির সমাপ্ত হবে। নদিন ধরে ধর্ম সম্বন্ধে প্রবচন শুনলেন, দশ দিন ধরে অভ্যাস করলেন। ধর্মের অনেক গভীরতা আছে, এখন তো অস্পষ্ট রূপরেখা পেয়েছেন। শুধুমাত্র একটি ছোট্ট পদক্ষেপ করেছেন, খুব গভীর পর্যন্ত সত্যকে অনুভব করতে হবে। কিন্তু আজ এর চর্চা করব না। থিওরি এবং প্র্যাকটিস, সিদ্ধান্ত এবং অভ্যাস দুটোই একসঙ্গে চালিয়ে যেতে হবে। যত যত অভ্যাস করবেন ততটাই সিদ্ধান্তের কথা বুঝে নিতে হবে, না হলে বুদ্ধিবিলাস হয়ে যাবে, বাণীবিলাস হয়ে যাবে, কাজের কথা হবে না। আজ সন্ধ্যার ধর্মচর্চা আমরা দশ দিনে যা শিখেছি তারই পুনরাবলোকন করব। একবার আবার বুঝে নেব, কোনো কথা নিয়ে শঙ্কা বা সন্দেহ থাকেনি তো? কোনো কথা ভুলভাবে বুঝে নেওয়া হয়নি তো? ধর্মকে ভালোভাবে বুঝে না নিলে ওকে ধারণ কিভাবে করব, ওকে পালন কিভাবে করব? আজ বিকেলে দশ দিনে আমরা কি শিখেছি তারই চর্চা করব। কি শিখলাম? কাজ আরম্ভ করতে গিয়ে তিন রত্নের শরণ নেওয়া হলো, বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সংঘের শরণ। কোনো কোনো ব্যক্তির এটা নিয়েই সমস্যা হয়। আমরা বুঝতে পারছি সমস্যা কেন হয়, বিচলিত হয়ে যায়। ধর্মের গঙ্গা সকলেরই জন্য, সকলেরই লাভ হয় বলে সব রকমের লোক আসে, সব সম্প্রদায়ের, সব মান্যতার, সব পরম্পরার লোক আসে, আসাই উচিত। যখন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ও মত মতান্তের লোক আসে আর তাদের বলা হয় তিন রত্নের শরণ নিতে হবে, বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সংঘের শরণ, কেউ কেউ বিচলিত হয়ে ওঠে, ভাবে যে আমাকে এরা নিজের সম্প্রদায়ে দীক্ষিত করছে না তো। সে সময়েও বোঝানো হয়েছিল, কিন্তু সে সময় পুরো কথাটা বুঝেছে বা বোঝেনি। ওকে যখন বলা হলো যে আমার পিছনে পেছনে এভাবে বলো, তো বলে দিয়েছে না হলে এরা শেখাবে না। কোনো কোনো ব্যক্তি নাও বলে থাকতে পারে যে এত লোক বলছে, আমি নাই বা বললাম, ওরা কি করে জানবে। যদি কথাটা কেউ বুঝে না থাকে আবার বুঝে নিক, তিন রত্নের শরণ কি। আমরা যখন বলছি বুদ্ধং শরণং গচ্ছামি, তো গৌতম শরণং গচ্ছামি বা গৌতম বুদ্ধ শরণং গচ্ছামি বলছি না, বুদ্ধং শরণং, তো বুদ্ধ গুণসূচক হল, তার মানে বোধির শরণ। এখন কোনো ব্যক্তি যদি বলে আমার শরণে এসো, তাহলে আমি তোমাকে পার করে দেব। যদি এই ভাব নিয়ে কেউ বলে যে বুদ্ধং শরণং গচ্ছামি বা আমি বুদ্ধের শরণ নিচ্ছি, তো ওই ব্যক্তি ধর্ম বোঝেনি, কেউ আমাকে পার করতে পারে না। এই ভ্রান্তির বাইরে বের হওয়াই ধর্ম। যে ব্যক্তি পার হয়নি সে এই ভ্রান্তিতে থাকতে পারে, যে পার হয়ে গেছে সে তো জেনেই গেছে যে কেউ আমাকে পার করেনি, আমি নিজের পরিশ্রমে পুরুষার্থে পার হয়েছি, নিজের পরিশ্রম বা পুরুষার্থেই আমি বিকার থেকে মুক্ত হয়েছি। এরকম ব্যক্তি যখন ধর্ম শেখাবে তো বলবে, তুমে হি কিচ্চং আতপ্পং আখ্যা তারো তথাগতা। কেউ তথাগত হলে শুধু পথ বলে দেবে, যে এরকম পথ, কারণ সে তার উপরে চলেছে, এই জন্যে তথাগত নাম হয়েছে। তথতার সাহায্যে বা সত্যের সাহায্যে যে সত্য তার অনুভূতিতে জেনেছে, এই রকম সত্যের সাহায্যে চলতে চলতে মুক্ত অবস্থায় পৌঁছেছে, এই জন্য তথাগত বলা হলো। এরকম কোনো ব্যক্তি যে সত্যের সাহায্যে চলতে চলতে মুক্ত অবস্থায় পৌঁছেছে, সে এই বলবে যে প্রত্যেক পদক্ষেপ সত্যের সঙ্গে সঙ্গে নাও, তাহলে মুক্ত অবস্থায় পৌঁছে যাবে। সে শুধু রাস্তা বলে দেবে, কিন্তু চলতে হবে নিজেকেই। যে বুদ্ধ এত গম্ভীরভাবে বলেছেন যে তুমে হি কিচ্চং আতপ্পং, কাজ তোমাকে করতে হবে, তপস্যা তোমাকে করতে হবে। কেউ তথাগত হলে সে শুধু রাস্তা বলে দেবে, আর তার সম্বন্ধে এটা ভাবা হয় আমি বুদ্ধের শরণে যাচ্ছি কারণ বুদ্ধ আমাকে পার করে দেবেন, তাহলে কথা বুঝতে পারেনি। আমরা বোধির শরণে যাচ্ছি, উনি একাধিকবার বুঝিয়েছেন, আত্মদীপা বিহরথ আত্মশরণা নান্য শরণা, ধম্মদীপা ধম্ম শরণা নান্য শরণা। কত স্পষ্ট ভাষায় বলেছেন, আত্মদীপা বিহরথ, নিজেকে নিজের দ্বীপ বানিয়ে নিজের আশ্রয়ে থাকো, না অন্য শরণ, অন্য কারো শরণ বা আশ্রয় নয়, নিজের শরণ। নিজের শরণ মানে নিজের ভেতরে যে ধর্ম জাগাবে তার শরণ। ধম্মদীপ, ধর্মের দ্বীপ তৈরি করো, নিজের ভেতরে ধর্মের দ্বীপ তৈরি করো আর তার আশ্রয় গ্রহণ করো, অন্য কারোর আশ্রয় নয়। তার মানে অন্য কোনো ব্যক্তির শরণ নয়। যিনি এত স্পষ্ট ভাষায় বলেছেন নিজের দ্বীপ তৈরি করো, নিজের ভেতরে ধর্মের দ্বীপ তৈরি করো। কী দ্বীপ? কেউ কোনো মহাসাগরে যাত্রা করছে, খুব জোরে ঝড় এলো, বড় বড় ঢেউ, জোরে ঝড়, ভয় হচ্ছে জাহাজ কখন ডুবে যাবে, নৌকো কখন ডুবে যাবে। সে সময় যাত্রীরা দেখেন আশেপাশে কোনো দ্বীপ আছে কি না, কোনো আইল্যান্ড আছে কি না, যেখানে গিয়ে আমরা আশ্রয় নিতে পারি বা শরণ নিতে পারি। ঠিক এইভাবে ধর্ম আমার জন্য একটা দ্বীপ, সেও আমার ভেতরে। আমরা যখন ধর্ম ধারণ করতে আরম্ভ করেছি সেটা আমাদের জন্য দ্বীপ হয়ে গেল। এখন আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, সংকটময় পরিস্থিতি আসুক না কেন, আমরা আশ্রয় পেয়ে গেছি। আমরা নিজের ভেতর ধর্মের দ্বীপ তৈরি করেছি বলেই আশ্রয় পেলাম। নিজে তো ধর্ম ধারণ করলাম না, আর আশা করি যে এই ব্যক্তির শরণে চলে গেছি, এই দেবীর শরণে, এই দেবতার, এই ঈশ্বরের, এই ব্রহ্মের, এই মহাপুরুষের, এই সন্তের, এই বুদ্ধের, এই আরহান্তের শরণে চলে গেছি, তিনি নিজেই পার করে দেবেন আর রক্ষা করবেন। তাহলে ধর্ম একদম বোঝেনি। শরণ তিন রত্নের, বুদ্ধে যে রত্ন আছে, ধর্মে যে রত্ন আছে, সঙ্ঘে যে রত্ন আছে। আর কত স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন, বারবার বুঝিয়েছেন, ইদম্পি বুদ্ধে রতনং পনীতং, ইদম্পি ধম্মে রতনং পনীতং, ইদম্পি সঙ্ঘে রতনং পনীতং। বুদ্ধে এই রত্ন, ধর্মে এই রত্ন, সঙ্ঘে এই রত্ন, শুধু গুণই গুণ বলেছেন। যদি এই গুণ আছে তবে বুদ্ধ, যদি এই গুণ নেই তবে সে ব্যক্তি বুদ্ধ নয়। এই গুণ আছে তবে ধর্ম, এই গুণ নেই তবে ধর্ম নয়। এই গুণ আছে তবে সঙ্ঘ, এই গুণ নেই তবে সঙ্ঘ নয়। তো ওদের যে রত্ন আছে তার শরণ নিচ্ছি, তাদের গুণের শরণ নিচ্ছি। আর গুণ কোনো ব্যক্তি হয় না, যে আমরা তাকে বলতে পারি এই গুণ আমি তোমার শরণ নিলাম, তুমি আমাকে পার করে দাও। তো কি পার করবে? যদি আমরা গুণ ধারণ করি তো নিজে নিজেই পার হয়ে যাব। এই গুণ যদি আমার ভেতরে আসে, চিত্ত নির্মল হয় আর সদ্গুণে ভরে যায়, তাহলে আমরা নিজেই পার হয়ে গেলাম। এই জন্য ধর্ম ধারণ করাই শরণ গ্রহণ করা। আর আমরা যে গচ্ছামি শব্দ ব্যবহার করলাম, বুদ্ধং শরণং ধর্মং শরণং সংঘং শরণং, তার মানে চলছি, প্রতিপাদন করছি, পায়ে পায়ে চলছি, বুদ্ধের গুণের দিকে, ধর্মের গুণের দিকে, সংঘের গুণের দিকে চলছি। তার মানে ধর্ম ধারণ করার রাস্তায় চলছি। এই অর্থে তিন রত্নের শরণ। এক সম্প্রদায় থেকে অন্য কোনো সম্প্রদায়ে দীক্ষিত হয়ে কী পাব? এটা ভারতের নয়, সারা বিশ্বের বড় দুর্ভাগ্য যে ধর্মের শুদ্ধ স্বরূপ হারিয়ে ফেলেছি। ভারতের আরও বড় দুর্ভাগ্য, গত 2000 বছরে ধর্ম আর সম্প্রদায় একই অর্থে ব্যবহার হচ্ছে। যা স্পষ্টরূপে সম্প্রদায় তার জন্য ধর্ম শব্দ ব্যবহার হওয়া আরম্ভ হয়েছে। এত বছর হয়েছে ব্রহ্মদেশ থেকে এসেছি, যেখানেই ধর্মের কথা বলি বা ধর্ম শব্দের ব্যবহার করি সেখানেই শ্রোতারা ভাবে এ কোন ধর্মের কথা বলবে, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, মুসলিম ধর্মের, শিখ ধর্মের, বা কোন ধর্মের কথা বলবে। যদি এই বিশেষণ না লাগানো হয় তাহলে ধর্ম যেন ধর্মই হলো না। ধর্মের সঙ্গে কোনো বিশেষণ লাগানো চাই, হিন্দুর হোক, বৌদ্ধর হোক, জৈনের হোক, খ্রিস্টানের হোক, মুসলিমের হোক, তাহলে ধর্ম। আরে ভাই, ধর্মের নিজের অস্তিত্ব আছে, আর বড় মহান অস্তিত্ব, যে অনন্ত, এরকম প্রকৃতির নিয়ম যার শাসন সবার ওপরে চলে, যে নিয়মকে অনু ধারণ করে বা যে অনুকে ধারণ করছে, সজীব নির্জীব সকলের ওপরে যার শাসন চলে, সেই রীত, সেই বিশ্বের বিধান, ভারতে তাকেই ধর্ম বলা হতো। সে হিন্দু কী করে হবে, সে বৌদ্ধ কী করে হবে, সে খ্রিস্টান কী করে হবে, সে জৈনই বা কী করে হবে, এরকম লোকের সমূহ, এরকম লোকের সমাজ, এরকম লোকের সম্প্রদায়, যারা এক রকমের রীতিনীতি পালন করেন, এক রকমের উৎসব অনুষ্ঠান মানে, এক রকমের ব্রত উপবাস করে, এক রকমের কর্মকাণ্ড করে, বা এক রকমের দার্শনিক মতে বিশ্বাস করে, তাহলে এটা এরকম সমাজ, এটা এরকম সমাজ, আর একটা এরকম, ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দূর পর্যন্ত কোনো সম্বন্ধ নেই। ধর্ম তো প্রকৃতির নিয়ম, যেমন আগুনের ধর্ম নিজে জ্বলা এবং অন্যকে জ্বালানো, এই নিয়ম, এই তার স্বভাব। ভারতে ধর্মের অর্থ ছিল স্বভাব বা লক্ষণ, গুণ, ধর্ম, স্বভাব, লক্ষণ একই অর্থে ব্যবহার হতো। আগুনের স্বভাব হলো জ্বলা এবং জ্বালানো, যদি সে না জ্বলে এবং না জ্বালায় তো আগুন নয়, ওকে আগুন কী করে বলবো। ঠিক তেমনি বরফের স্বভাব হলো শীতল হওয়া, শীতল করা, তো ওর ধর্ম শীতল করা, শীতল হওয়া। ও যদি শীতল না হয়, শীতল না করে, তাহলে বরফ নয়, অন্য কিছু হবে। ঠিক এই রকমই প্রকৃতির বাঁধা ধরা নিয়ম সবার উপরে প্রযোজ্য। বিকারের ধর্ম ব্যাকুল হওয়া, ব্যাকুল করা, নিজে ব্যাকুল হবে, অন্যকে ব্যাকুল করবে। যেমনই বিকার জাগল, যে ব্যক্তির মধ্যে জাগল, সে নিজে ব্যাকুল হবে এবং আশেপাশের সমস্ত পরিবেশকে ব্যাকুল করবে। আর যখন বিকার বেরিয়ে যাবে, নির্বিকার হবে, তখন নির্বিকার চিত্তের স্বভাব হলো বা ধর্ম হলো, খুব সুখ শান্তি অনুভব করবে এবং অন্যের জন্য সুখ শান্তি নির্মাণ করবে। এটাই এর ধর্ম এবং স্বভাব। ধর্মের এত সোজা কথা কিভাবে জড়িয়ে গেছে, ধর্মের সার কথা বাদ পড়ে গেছে আর ধর্মকে সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করেছে, তো একরকম ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। ধর্ম আবার নতুন করে জেগেছে। হিন্দু নিজেকে হিন্দু বলে ডাকুক, কোনো দোষ নয়, নিজের উৎসব অনুষ্ঠান ওইভাবেই মানুক, নিজের ব্রত উপবাস ওই রকমই পালন করুক, নিজের খাওয়া দাওয়া চালচলন একই রাখুক, কিন্তু নিজে তো ধর্মবান হও। জৈন নিজেকে জৈন বলুক, খ্রিস্টান নিজেকে খ্রিস্টান বলুক, মুসলমান নিজেকে মুসলমান বলুক, বৌদ্ধ নিজেকে বৌদ্ধ বলুক, কিন্তু ধর্মবান তো হও। যদি কোনো ব্যক্তি ধর্মবান না হয়ে নিজেকে বলে আমি খাঁটি হিন্দু, খাঁটি বৌদ্ধ, খাঁটি জৈন, খাঁটি খ্রিস্টান, খাঁটি মুসলমান, খাঁটি শিখ, রোজই তো দেখছি ধর্মের কোনো নামগন্ধ নেই ওই ব্যক্তির মধ্যে, কোনো রকম শীল সদাচার নেই তার মধ্যে, মন তার বশে নেই, মন তার নির্মল নেই। ধর্মের এই তিনটি কথা, শরীর এবং বাণীর দ্বারা কোনো রকম দুষ্কর্ম বা খারাপ কাজ না করা, সদাচারপূর্ণ জীবনযাপন করা, ধর্মের এটি প্রথম ধাপ, নিজের মনকে বশ করা, নিজের মনের মালিক হওয়া ধর্মের দ্বিতীয় ধাপ, নিজের মনকে নির্মল করা ধর্মের তৃতীয় ধাপ। এই তিনটির মধ্যে কোনোটি নেই, তথাপি নিজে নিজেকে বড় ধর্মবান মানেন। কেন মানেন? কেননা নিজের সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠান মেনে চলছে, নিজের সম্প্রদায়ে যে যে কর্মকাণ্ড আছে সেটা মেনে চলছে, যে যে দার্শনিক মান্যতা আছে মেনে চলছে। এ এক বড় রোগ, এই দার্শনিক মান্যতা মেনে চলেছি তো বড় ধর্মবান হয়েছি। এক নেশা সারা জীবনভর থেকেই যায়, বেচারা ধোঁকাতেই আছে। এই 2000 বছরের অন্ধকার ভুলেই গিয়েছে ধর্ম কাকে বলে, সেই জন্য সারা জীবন ধোঁকাতেই কেটে যায়। সারা ভারতের এই অবস্থা হয়েছে। অনেক বছর হয়েছে এই দেশে এসেছি, শিবিরে লোক আসে, শিবিরের বাইরেও দেখা করে, এই রকম কথা অনেকে বলে। আমি খাঁটি হিন্দু, আমি খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ, খাঁটি খ্রিস্টান, খাঁটি শিখ, ইত্যাদি ইত্যাদি। এতদিনে এই রকম একজনও পাইনি যে বলেছে আমি খাঁটি ধার্মিক। খুব কঠিন কাজ, খাঁটি ধার্মিক হওয়া খুব কঠিন, ধার্মিক হওয়া কঠিন। হিন্দু হওয়া সহজ, মুসলমান হওয়া সহজ, জৈন হওয়া সহজ, খ্রিস্টান হওয়া সহজ, শিখ হওয়া সহজ, বৌদ্ধ হওয়া সহজ, কিন্তু ধার্মিক হওয়া বড় কঠিন। নিজের ভেতর থেকে সমস্ত অধর্ম দূর করে তাহলে বলতে পারি আমি ধার্মিক। সমস্ত দুরাচার দূর হলে বলতে পারি আমি ধার্মিক। মন একদম বসে এনে মনের মালিক হয়ে গেলে, মনের গোলাম না হলে বলতে পারি আমি ধার্মিক। নিজের প্রজ্ঞা জাগিয়ে চিত্তকে নির্মল করে নিলে আর গভীর পর্যন্ত নির্মল করে নিলে বলতে পারে আমি ধার্মিক। খুব কঠিন না? কল্যাণ তো এতেই হবে। নিজে ভ্রান্তিতে থাকতে পারে কিন্তু নিজে ধর্ম ধারণ না করলে কল্যাণ হবে না। নিজেকে যে নামে ডাকো তাতে কিছু যায় আসে না, নামে কি আছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখন এই বিপর্যয়ের কথা চলছে, শিবিরে লোক আসছে, ধীরে ধীরে বুঝতে পারছে। এক শিবিরে না বুঝতে পারলে দুই শিবিরে, চার শিবিরে, পাঁচ শিবিরে আসবে, বুঝতে পারবে। অভ্যাস করলে বুঝতে পারবে যে সাম্প্রদায়িক কথা, সমাজগত কথা, সেটা নিজের জায়গায়। ধর্মের নিজের অস্তিত্ব আছে আর মহান অস্তিত্ব আছে। আমাদের তো ধর্মিষ্ঠ হতে হবে, ধার্মিক হতে হবে, ধর্মী হতে হবে, ধর্মাচারী হতে হবে, ধর্মবিহারী হতে হবে। এই দৃষ্টিভঙ্গি আসতে থাকবে, নিজের কল্যাণ করে নেবে। আর এই দৃষ্টিভঙ্গি যত বাড়বে তত দেশের কল্যাণ হবে, আরও বাড়লে সারা বিশ্বের কল্যাণ হবে। কারণ মানুষ ধর্মকে, সদাচারকে মাহাত্ম্য দিতে আরম্ভ করবে, চিত্তের ওপর মালিকত্বকে মাহাত্ম্য দিতে আরম্ভ করবে, চিত্তের স্বচ্ছতাকে মাহাত্ম্য দিতে আরম্ভ করবে। আর মৈত্রী, করুণা, সদ্ভাবনা ইত্যাদি সদ্গুণ জাগানোকে মাহাত্ম্য দিতে আরম্ভ করবে। বাকি কথাগুলো গৌণ, ওটা নিজের জায়গায়, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা নিজের মধ্যে পরিপূর্ণ, পরিশুদ্ধ, এটাকে বুঝে একে মাহাত্ম্য দিতে আরম্ভ করবে, কল্যাণ হতে থাকবে। আমি দেখতে পাচ্ছি 400 বছর পরে, যদিও আমরা চাই না, তবুও যেভাবে হিন্দু ধর্ম হয়ে গেছে, বৌদ্ধ ধর্ম হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম হয়ে গেছে, ওইভাবে বিপর্যয় একটি ধর্ম হয়ে যাবে। কোনো লোক বিপর্যয় করুক বা না করুক, তার মা বাবা, তার দাদু ঠাকুরমা নিজেকে বিপর্যয় বলতো, ওই পরিবারে জন্মেছে বলে নিজেকে বিপর্যয় বলবে। বিপর্যয় করতে জানে না, করেও না, তবু নিজেকে বিপর্যয় বলবে, সম্প্রদায় হয়ে গেল না। এভাবেই সম্প্রদায় তৈরি হয়। এই অবস্থা যত বিলম্বে আসে ততই ভালো। যতদিন ধর্ম নিজের শুদ্ধ রূপে থাকে ততই কল্যাণকারী। যখন জেগেছে তো ভালোভাবে বুঝে নিতে হবে সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নাম যাই রাখি না কেন, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, বিপর্যয়, তাতে কোনো লাভ নেই। আমরা ধারণ কী করছি, ধারণ করব তবে তার থেকেই পাব। নামে কি আছে, জন্মের অন্ধ বাবা মায়ের নাম রেখে দিল নয়নসুখ, তাতে কি হবে, অন্ধই তো, জন্ম থেকেই দুঃখী আর নাম রেখে দেয়া হলো সদাসুখ, নামে কি আছে। রাজস্থানে একটা ছড়া আছে, লক্ষ্মী ধরা নাম না পিসো না টক্কো, আর বিদ্যা ধরা নাম না কক্কো না খক্কো, গঙ্গা ধরা নাম না নাহাবো না ধোবো, আর যশোধরা নাম কই জানে না পুছে। কি হলো এই নাম দিয়ে? বড় লম্বা লম্বা বা উঁচু মানের নাম রেখে দিয়েছে, কিন্তু জীবনে তার কোনো প্রভাব নেই। কাল থেকে নিজেকে বলতে আরম্ভ করে দিই, আমি খাঁটি ধার্মিক, আর জীবনে ধর্মের কোনো নামগন্ধ নেই। এতে কি লাভ হবে? খুব ভালো করে বুঝে নিন, ধারণ করলেই ধর্ম, ধারণ করলেই লাভ, অন্যথা লাভ নেই। তো আমরা ধর্মের শরণ নিচ্ছি, তার মানে জীবনে ধর্ম ধারণ করার কাজ আরম্ভ করছি। গচ্ছামি, এক এক পা এগোচ্ছি আর পালন করছি, এক এক পা এগোচ্ছি, ধারণ করছি, ধারণ করছি, এরকম করতে করতে শেষ লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু এটাকে বুঝে নিয়ে, শরণ ব্যক্তির নয়, শরণ গুণের, আর সেই গুণের যেটা আমরা নিজের ভেতরে জাগাচ্ছি। তবু এই বিষয়ে আর একটা কথা বুঝে নিতে হবে, যে ব্যক্তি সত্যি সত্যি ধর্মের রাস্তায় এগোচ্ছে, ধর্মে পরিপক্ক হচ্ছে, সেটা মাপার অনেক মাপদণ্ড আছে। সত্যি সত্যি কোনো ব্যক্তি ধর্মে এগোচ্ছে কি না তার এক মাপদণ্ড এটা, যে ব্যক্তি ধার্মিক হতে শুরু করেছে তার দুটো গুণ প্রকাশ পাবে, আর সেই দুটো গুণ খুব দুর্লভ, সাধারণ লোকের মধ্যে দেখা যায় না। ভালো ধর্মবান ব্যক্তি হলে এই দুটো গুণ আসবে। কি দুটো গুণ? একটা গুণ তো এই যে, যে ব্যক্তি ধর্মে পুষ্ট হয়েছে সে বদলে কিছু না চেয়ে লোকেদের সেবা করবে, এর বদলে ওর কোনো কামনা থাকবে না, আমি এই পেয়ে যাই, এই পেয়ে যাই, এগিয়ে গিয়ে সেবা করবে। কিভাবে লোকেদের কল্যাণ হবে, লোকেদের ভালো হবে, ওর মনে বিন্দুমাত্র এই ভাব হবে না যে আমি কি পাব। কোনো টাকা পয়সা না পাই, অন্ততপক্ষে সম্মান তো পাব, লোকে মাথা নত তো করুক আমার সামনে, আর আমাকে খুব সন্ত মহান বলুক, এটাও বলবে না লোকেদের এত সেবা করছে তার অ্যাপ্রিসিয়েশন নেই, কোনো মূল্যাঙ্কন নেই, কীরকম লোক এরা। এরকম ভাব আসলে বুঝতে হবে যে এই ব্যক্তির মধ্যে ধর্ম এখনও আসেনি। যেখানে যেখানে সেবার বদলে কিছু কামনা আছে, সেখানে সেখানে এটা একটা দূষণ। যেমন কেউ দান দিচ্ছে, দানের বদলে কিছু কামনা আছে, প্রশংসারই থাকুক না কেন, তাহলে ধর্ম দূষিত হয়ে গেল। কাউকে ভালোবাসে আর তার বদলে কিছু কামনা আছে, তাহলে ভালোবাসা দূষিত হয়ে গেল। সেরকম সেবা করে বদলে কিছু কামনা করে, সেবা দূষিত হয়ে গেল, শুদ্ধ থাকে না, ধর্মের কথা নয়। এই গুণ যে ব্যক্তির মধ্যে আসতে শুরু করেছে, এটা একটা প্রতীক যে ব্যক্তি ধর্মে পুষ্ট হচ্ছে। দ্বিতীয় গুণ, নিজে কারো সেবা করে, সাহায্য করে বদলে কিছু কামনা করবে না, কিন্তু অন্য কেউ যদি আমার সেবা করে তাহলে মন কৃতজ্ঞতায় ভরে যাবে, এই ভেবে যে আমি এর কাছ থেকে কিছু পেয়েছি। কারো কাছ থেকে এক মুঠো অন্ন পেলেও মন কৃতজ্ঞতায় ভরে যাবে, এই ভেবে যে আমি এর কাছ থেকে কিছু পেয়েছি। যেমন যেমন ধর্মে পুষ্ট হতে থাকবে, এ দ্বিতীয় গুণ, কৃতজ্ঞতার গুণ জাগবেই। পুরনো ভাষায় একে বলা হতো কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। এ দুটো মাপদণ্ড দিয়েই মাপা যায় যে কোনো ব্যক্তি ধর্মবান হচ্ছে কি না। তো শরণ সিদ্ধার্থ গৌতম নামক ব্যক্তির কখনোই নয়, কিন্তু যেমন যেমন ধর্মে পুষ্ট হবে, সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধের প্রতি, ব্যক্তির প্রতি মনে কৃতজ্ঞতার ভাব জাগবেই। আর এত কল্যাণকারী বিদ্যা, চিত্তকে গভীরভাবে বৈজ্ঞানিকভাবে নির্মল করার বিদ্যা, শুধু ভারত থেকে নয় সারা বিশ্ব থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। কত কষ্ট করে ওই ব্যক্তি ওটাকে খুঁজে বের করল, আর ওটা দিয়ে যদি শুধু নিজেরই কল্যাণ করত, নিজেই মুক্ত হতো, নিজেরই চিত্ত নির্মল করত, আর অন্য কাউকে না শেখাতো, তাহলে এই বিদ্যা তার সঙ্গেই শেষ হয়ে যেত। কিন্তু যখন এই বিদ্যা জাগল, নিজে মুক্ত হলেন, তখন কত করুণা জাগল। এই সংসারে সমস্ত লোক দুঃখী, এই বিদ্যা আমি পেয়েছি, হারিয়ে যাওয়া বিদ্যা পেয়েছি, লোকেদের ভেতর বিতরণ করি, তো লোকেদের মধ্যে বিতরণ করে গেল। বিতরণ করে গেল। যাকে যাকে তৈরি করল তাদেরও বলতো বিতরণ করো। চরথ ভিক্ষবে চারিকং বহুজন হিতায়ো বহুজন সুখায়ো লোকানুকম্পায়ো। লোকের প্রতি অনুকম্পা করে তাদের ভালোর জন্য, তাদের সুখের জন্য, নিজের জন্য নয়। যারা বিতরণ করবে তাদের জন্য এটা প্রথম নিয়ম। নিজের জন্যে কোনো কামনা নেই, কীভাবে লোক কল্যাণ হবে, অধিক থেকে অধিকতর লোকেদের ভালো কী করে হবে, অধিক থেকে অধিকতর দুঃখী লোক নিজের দুঃখ থেকে কীভাবে বেরিয়ে আসবে, এই অনুকম্পার সঙ্গে করুণার সঙ্গে বিতরণ করতে বললেন আর বিতরণ করতে লাগলেন। যদি এই রকম না করতেন তো আমরা কী করে পেতাম? আমরা পেয়েছি তো। ধর্মের কথা তো বুদ্ধের পূর্বেও এই ছিল, বুদ্ধের সময়ও এই ছিল, বুদ্ধের পরেও এই আছে। নিজের চিত্তকে নির্মল করো, বিকার থেকে মুক্ত হও, রাগহীন হও, দ্বেষহীন হও, মোহহীন হও, অনাসক্ত হও, স্থিতপ্রজ্ঞ হও, জীবনমুক্ত হও। এই কথাগুলো কখনো শেষ হয় না, সর্বদা বিদ্যমান থাকে। শেষ হয় বিদ্যা, বিদ্যা শেষ হয়ে যায়। নিজের অভিজ্ঞতার কথা বলছি, খুব গোড়া সনাতন হিন্দুর ঘরে জন্মেছি আর এই সব সিদ্ধান্তের কথা ছেলেবেলা থেকে পড়েছি, গীতা পড়েছি আর খুব গভীরভাবে পড়েছি, নিজের জ্ঞান বুদ্ধি মতো উপনিষদ পড়েছি আর এই সব ধর্মের কথা, কিভাবে অনাসক্ত হবে, কিভাবে প্রজ্ঞায় স্থির হতে হবে, কিভাবে জীবনমুক্ত হতে হবে, রাগবিহীন হওয়া, দ্বেষবিহীন হওয়া, এটাই স্থিতপ্রজ্ঞতা। রোজই পাঠ করতাম স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, কি সমস্ত তার গুণ পাঠ করতাম আর বুদ্ধি দিয়ে বোঝবার চেষ্টা করতাম। কিভাবে হয়ে যাব এটা বলার কোনো লোক ছিল না, কে বলবে, কারণ কিভাবে হয়ে যাব এই বিদ্যাটাই লুপ্ত হয়ে গিয়েছিল দেশ থেকে। বুদ্ধি স্তরে চিন্তন করে কোনো ব্যক্তি রাগবিহীন হয়ে যাবে এটা অসম্ভব কথা। মনের ওপর ওপরে প্রজ্ঞা এসে যেতে পারে, ওপরের স্তর নির্মল হয়ে যেতে পারে, বিতরাগ হয়ে যেতে পারে, কিন্তু মনের যে বাকি বড় ভাগ সেটা সেভাবেই রাগরঞ্জিত, দ্বেষ দূষিত, মোহবিমূঢ় থাকবে। তাহলে জীবন বিকারে ভর্তি থাকবে, মুক্ত হবে না। এই কথা বুঝেছিলাম যে ধর্মের সমস্ত সিদ্ধান্তিক কথা খুবই ভালো, কিন্তু আমার মধ্যে তো আসছে না, আমার মধ্যে তো আসছে না। প্রথম শিবিরে আমি নিজের গুরুদেবের কাছে গেলাম, তো একটু সংকোচের সঙ্গেই গেলাম। এটা বৌদ্ধদের, এটা বৌদ্ধদের, বৌদ্ধদের, কারণ আমি নিজে সাম্প্রদায়িকতার রঙিন চশমা লাগিয়ে রেখেছি। নিজে যেহেতু সম্প্রদায়ভুক্ত তাই সকলকেই সম্প্রদায়ভুক্ত লাগছে আমার। খুব বোঝাচ্ছেন যে সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি শুদ্ধ ধর্ম শেখাই, কিন্তু আমার চোখের ওপর তো সম্প্রদায়ের চশমা আছে না। আমার মনে হচ্ছে এটাও একটা সম্প্রদায়, এটা ওনার সম্প্রদায়। কিন্তু দুদিন গেল, চার দিন গেল, পাঁচ দিন গেল, এক এক দিন যখন চলে যাচ্ছে মন প্রফুল্লতায় ভরে গেল। আরে কোথাও মেলেনি এই বিদ্যা, যা করতে শেখায় উপদেশ তো সকল জায়গায় পাওয়া যায়। কত উপদেশ যে শুনেছি এবং লোককে যে কত উপদেশ দিয়েছি সে সময় জানি না। এ গীতার কথা, এ উপনিষদের ব্যাখ্যা, এ তার ব্যাখ্যা, না জানি কত বুদ্ধিবিলাস, কত বাণী বিলাস চলছিল। জীবনে আসেনি তাই ব্যাকুল ছিলাম, জীবনে কেন আসছে না? আরে এ ব্যক্তি যে জীবনে আনার বিদ্যে দিয়েছে, কৃতজ্ঞতায় আমার মন খুবই বিভোর হয়ে গেল। জীবনে আনার বিদ্যা দিয়ে দিল না, কেউ আমাকে খুব ভালো ভালো মিষ্টির সম্বন্ধে বর্ণনা শোনালো, আর মুখে জল এলো, এই মিষ্টি তো খাওয়া চাই, বারবার ওর ব্যাখ্যা শুনেছি, এই রকম মিষ্টি, এই রকম মিষ্টি, আর আমাকে কেউ সত্যিই মিষ্টি খাওয়ালো, তো দুজনের মধ্যে কার উপকার মানি ভাই? সারা জীবন ভর তো মিষ্টির বর্ণনা শুনেই গেছি, ধর্মের বর্ণনা শুনেই গেছি, মুক্ত অবস্থার বর্ণনা শুনেই গেছি, তাই না? মিষ্টির বর্ণনা ছিল, যে ব্যক্তি মিষ্টি মুখে দিয়ে বলল দেখো, চেখে দেখো, ভালো না করে দেখো, তার উপকার তো মানতেই হবে। বুদ্ধের প্রতি, সিদ্ধার্থ গৌতম বুদ্ধের প্রতি যদি কৃতজ্ঞতার ভাব জাগে, তাহলে বুঝবে যে ধর্মে পুষ্ট হচ্ছ, কোনো সম্প্রদায়ে দীক্ষিত একদমই হচ্ছ না, ধর্মে পুষ্ট হচ্ছ। যে ব্যক্তি এত বড় বিদ্যা, বিশ্ব থেকে হারিয়ে যাওয়া বিদ্যা পুনরায় খুঁজে বের করল এবং মানুষের মধ্যে বিতরণ শুরু করলেন, নিজের লোকেদেরও বিতরণ করতে শেখালেন, আর তারপর প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকেরা এর বিতরণ করতে লাগলেন, করতেই লাগলেন খুব শুদ্ধ চিত্তে, 400-500 বছর পর্যন্ত এই দেশে শুদ্ধ রূপে ছিল, প্রতিবেশী দেশেও গিয়েছিল, ওখানে কিছুদিন শুদ্ধ রূপে ছিল, তারপর বিলুপ্ত হয়ে যায়। এক প্রতিবেশী দেশ যত্ন করে রেখেছিল, খুব অল্প সংখ্যক লোক যত্ন করে রেখেছিল, বাকি সকলে তো ওই রকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল, দার্শনিক মান্যতায় বেঁধে গিয়েছিল, আরও নানা জঞ্জালে ফেঁসে গিয়েছিল। বলতে পারছি না যে ওরা বুদ্ধের শুদ্ধ শিক্ষাকে মানে বা মানে না, কিন্তু অল্প সংখ্যক, খুব অল্প সংখ্যক লোক এক প্রজন্ম থেকে তার থেকে পরের প্রজন্ম এইভাবে শুদ্ধ রূপে এই বিদ্যাকে বাঁচিয়ে রেখেছিল, তো মন বড় কৃতজ্ঞতায় ভরে যায়। এই সমস্ত লোক শুদ্ধ রূপে বাঁচিয়ে না রাখলে আমি কেমন করে পেতাম? কৃতজ্ঞতার ভাব জাগবেই, আর এমনই মনে হলো যেন বুদ্ধ আমারই জন্য এই বিদ্যা খুঁজে বের করেছেন, আমি পেয়েছি, আমার কল্যাণ হয়ে গেল। আর গুরু শিষ্য পরম্পরাক্রমে যারা শুদ্ধ রূপে বজায় রেখেছে, আমার জন্যেই রেখেছে, আমি পেয়েছি আর আমার কল্যাণ হয়ে গেছে, আর এইভাবে কত লোকের কল্যাণ হচ্ছে, তো কৃতজ্ঞতায় মন ভরে যায়। এই সদ্গুণ একদম না এলে বুঝতে হবে এখনও কাঁচা আছে, ধীরে ধীরে বাড়বে, সময় লাগবে। কি করবে, সম্প্রদায়ের প্রলেপ এত মোটা হয় যে ভাঙতে সময় লাগে, দার্শনিক মান্যতার প্রলেপ এত গভীর হয় যে ভাঙতে সময় লাগবে, বড় দুঃখ হয়, করুণা আসে। এক ভাই যে 10 নয় 20 নয় 25-30টা শিবির করেছে আর আমার কাছে এসে বলছে, গোয়েঙ্কাজি আপনি এ কি রত্ন নিয়ে এসেছেন, এই রকম সাধনা ভারতে কেন, বিশ্বের কোথাও নেই, আপনি নিয়ে এসে খুব কল্যাণ করেছেন, আমি সারা জীবন ভর এই সাধনা করব, কারণ এতে অনেক লাভ হবে, এই সাধনাই করব, কিন্তু গোয়েঙ্কাজি ধর্ম নিজেরই পালন করব। আমি ওর মুখের দিকে দেখি, এ কি ধর্ম পালন করবে, শীল পালন করা ওর কাছে ধর্ম নয়, সমাধির অভ্যাস করা ওর কাছে ধর্ম নয়, প্রজ্ঞা দ্বারা নিজের চিত্তকে একেবারে নির্মল করে বিতরাগ হওয়া ওর কাছে ধর্ম নয়, এ তো হচ্ছে সাধনা, যেন হালকা সহজ ব্যাপার, নিজের লাভ হয় এই জন্যে সে তাই করে, তাই করবে। সব থেকে বড় কথা হলো নিজের ধর্ম পালন করব, এটা ছাড়ব না। করুণার পাত্র, দয়ার পাত্র বেচারা, বোঝেনি কি ধর্ম পালন করবে, মানে নিজের সম্প্রদায়ের কোনো কর্মকাণ্ড আছে, কোনো ব্রত উপবাস আছে, নিজের সম্প্রদায়ের কোনো দার্শনিক মান্যতা আছে, এটা জরুরি, ব্যাস এই তো ধর্ম, আর এ তো হচ্ছে কোনো সাধনা, ঠিকই আছে, কোথায় ডুবে গেছে ধর্ম, দেশের কি অবস্থা হয়ে গেছে, ধর্মের এত বড় মহান অস্তিত্ব তাকে হারিয়ে ফেলেছে, আর সাম্প্রদায়িক কথাকে খুবই ভালো লাগতে আরম্ভ করেছে, এত গভীর আসক্তি হয়েছে তার প্রতি, সময় লাগবে, আমিও বুঝতে পারি। অনেক ভাগ্যবান লোক হয়, পুণ্যবান লোক হয়, যারা এক দুই শিবিরেই পুরো জিনিসটা বুঝতে পারে, কিন্তু তারা কোনো সম্প্রদায়বাদীদের ঘৃণা করে না, বরং ভালোবাসে, ওদের প্রতি বিদ্বেষ করে না, বরং করুণা জাগে। তারা বুঝতে পেরেছে যে এটা সম্প্রদায়, সাংসারিকতার জন্য এই রকম কথা থাকবে, করুক সেটা নিজের জায়গায়, কিন্তু শুদ্ধ ধর্ম তো এটাই যে আমরা কি করে শীলবান হব, আমার সদাচারে শীলে একটুও যেন খুঁত না থাকে, আমার সমাধি কিভাবে সম্মক হয়ে যাবে, পুষ্ট হবে, শুদ্ধ হবে, আমার প্রজ্ঞা কিভাবে জাগ্রত হবে, যাতে চিত্তের বিকার গভীর পর্যন্ত বের করে দিতে পারি, চিত্ত এরকম নির্মল হয়ে যাবে যাতে জীবনে এই নির্মলতা সকলে বুঝতে পারে, মৈত্রী জেগে ওঠে, করুণা জেগে ওঠে, সদ্ভাবনা জেগে ওঠে, আমার জীবন সার্থক হয়ে যায়, মানব জীবন সার্থক হয়ে যায়। এই কথা অনেকেই বুঝতে আরম্ভ করে। এত লোক শিবিরে আসে, সকলে এই রকম নয় যে বলে সাধনা আপনার করব কিন্তু ধর্ম নিজের পালন করব। এ তো উদাহরণ দেয়া হলো যে কীরকম ভ্রান্ত লোক আছেন আর তাদের এই ভ্রান্তি থেকে বের হতে কত সময় লাগে। সেই জন্য দুটো কথা ভালো করে বুঝে নেওয়া উচিত। শরণ কোনো ব্যক্তির নয়, ব্যক্তির শরণ হলে সম্প্রদায় হয়ে গেল, তাহলে তো বুঝতেই হবে সম্প্রদায়ই সম্প্রদায়। যদি গুণের শরণ নেওয়া হয় তো এটা সার্বজনীন, গুণ সকলেরই। নিজেকে হিন্দু বলে এই রকম লোকও গুণ ধারণ করতে পারে, যে মুসলমান বলে সেও, যে জৈন বলে, খ্রিস্টান বলে, তারাও এরকম গুণ ধারণ করতে পারে। নিজেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বলে তারা এরকম গুণ থেকে বঞ্চিত হতে পারে। গুণের নামগন্ধ নেই তাদের ভেতর। তাহলে গুণেরই মাহাত্ম্য, আমি গুণেরই শরণ নিচ্ছি। এই রকম লোক সম্প্রদায়ে বাঁধা পড়ছে না, সে শুদ্ধ ধর্মের রাস্তায় চলতে শুরু করেছে। এই কথা ভালো করে বুঝেই তিন রত্নের শরণ নেওয়া হলো। পরেও যদি কোনো শঙ্কা হয় তাহলে খুব ভালোভাবে বুঝে নিতে হবে আমি সম্প্রদায়ে বাঁধা পড়ছি না, আমরা গুণের শুদ্ধ ধর্মের শরণ নিচ্ছি। আর সেটা ধারণ করলেই সেটা আমাদের জন্য দীপ হবে, আমাকে শরণ দেবে, আর কেউ শরণ দেবে না। নান না শরণং, অন্য কোনো শরণ নয়, এই কথা খুব ভালোভাবে বুঝতে পারবে। তারপর কি কাজ শুরু করলাম? পাঁচ শীল নিলাম। এই পাঁচ শীল ধর্মের বুনিয়াদ। অনেক রকমের সাধনা আছে। 2500 বছর পূর্বের ভারতেও অনেক আচার্য ছিলেন, কিছু আচার্য শীল সদাচারের খুব গুরুত্ব দিয়েছেন, কিন্তু এরকম অনেক আচার্য ছিলেন যাদের শীল সদাচারের কোনো বালাই ছিল না। তোমার যা ইচ্ছে তাই করো, না কোনো সৎকর্মের পুণ্য হয় না দুষ্কর্মের পাপ হয়, এই সব কথায় কি আছে, যা ইচ্ছে তাই করো, কিন্তু এরকম ধ্যান করাবো যাতে এই রকম আনন্দ আসবে, এই রকম আনন্দ আসবে। এখন এত বড় ছাড় পাওয়া গেলে মানুষ যা ইচ্ছে হবে তাই করবে, আবার ধ্যান করে আনন্দ পাওয়া যাবে তো আর কি চাই। তাদের কাছে মানুষের খুব ভিড় লেগে থাকতো, এমন পাগলামি এখনও চলছে যে শীল সদাচার মানো বা না মানো, আমার কাছে ধ্যান করে দেখো এমন আনন্দ পাওয়া যাবে, এমন আনন্দ পাওয়া যাবে। এটা ধর্ম নয়, ধর্মের বুনিয়াদ নড়ে গেছে। আরে শরীর আর বাণীর কর্মকেই যদি শোধরাতে না পারে তাহলে ভেতরে গভীরে গিয়ে চিত্তের কর্মকে শোধরানো অসম্ভব ব্যাপার। আবার এই মার্গ তো নিজের ভেতরে সত্য দর্শনের মার্গ, নিজের ভেতরে গভীর পর্যন্ত সত্যকে দেখে যেখানে যেখানে বিকার আছে সেই বিকারকে বার করার মার্গ। তো নিজের ভেতর যখন সত্যকে অনুসন্ধান করবে তাও পারবে না, একদিকে শীল ভঙ্গ করে যাবে, সদাচার ভঙ্গ করে যাবে, দ্বিতীয়ত আবার নিজের ভেতরে সত্যের অনুসন্ধান করবে সেটা হয় না। সমুদ্রে ভীষণ তুফান এসেছে, মনসুন, আর আমি খোঁজ করছি কি তার নিচে কোথাও তেলের সন্ধান পাওয়া যাবে। তো মনসুনে খোঁজ করা যায় না, চুপ করে বসে থাকতে হবে, মনসুন শেষ হয়ে যাবে তারপর খোঁজ আরম্ভ হবে। ঢেউ তো থাকবেই, সমুদ্রের সমস্ত ঢেউ শেষ হওয়ার পর আমরা খোঁজ আরম্ভ করব, সে সময় কখনো আসবে না। আমার মনে বিকারের ঢেউ তো থেকেই যাবে, কিন্তু এত উঁচু উঁচু ঢেউ থাকবে না। আমি যখন হত্যা করি তো মনে ভীষণ বড় ঢেউ ওঠে, চুরি করি তো খুব বড় ঢেউ ওঠে, ব্যভিচার করি তো ভীষণ বড় ঢেউ ওঠে। যে কোনো শীল ভঙ্গ করলে আমার মনের ওপরের স্তরে যেন তুফান এসে যায়। এরকম তুফানের অবস্থায় আমি গভীরে গিয়ে সত্য দর্শন করতে পারি, এটা হওয়ার নয়। ভাই, এই জন্য কমসে কম 10 দিন কঠোরভাবে শীল পালন করুন। শীল ঠিক মতো পালন করতে না পারলে তো সমাধি, সম্যক সমাধি হবে না। সম্যক সমাধি আমাকে প্রজ্ঞার দিকে নিয়ে যাবে, তাহলে তা হবে না। আর চিত্ত কোনো প্রকারে একাগ্র হয়ে যাবে, কোনো বিকারকে নিয়ে একাগ্র হয়ে যাবে, সম্যক সমাধি হবে না তো প্রজ্ঞা জাগবে না, প্রজ্ঞা না জাগলে বিকার মুক্ত হবে না, নির্বাণ প্রাপ্ত হবে না। তাই শীল খুবই আবশ্যক, শীল ছাড়া সমাধি হয় না, কিন্তু সমাধি ছাড়া শীলও হয় না। মন যদি বসে না থাকে তো কি করে শীল পালন করবে? তো ঘোড়াকে আগে রাখবো না গাড়িকে আগে রাখবো, সমস্যা দেখা দেবে। এই সমস্যাকে দূর করার জন্য রাস্তা বার করা হয়েছে, কমসে কম 10 দিনের জন্য ঘর বাড়ি ছেড়ে ভিক্ষুর মতো জীবন যাপন করতে এক জায়গায় একত্র হয়ে যাবে। সেখানে এমন পরিবেশ হবে যে সেই পরিবেশে শীলভঙ্গ করতে কোথায় যাবে, কোন শীল ভঙ্গ করবে? আর সারাদিন এত কাজ, সকাল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত, অবসরই নেই যে কোনো শীল ভঙ্গ করবে। পরিস্থিতির জন্য হোক বা বাতাবরণের জন্য হোক, ব্যস্ত কার্যক্রমের জন্যই হোক, আমি শীল পালন করেছি তো, শীল পালন করেছি তো মন ঠিক দিকে একাগ্র হতে থাকবে। এখন ঠিক দিকে মন একাগ্র হয়েছে তো প্রজ্ঞা জাগরণের কাজ শুরু হয়েছে। এখন দেখবে প্রজ্ঞা যখনই জাগবে সমাধিও তখন পুষ্ট হতে থাকবে। সমাধি যেমন পুষ্ট হবে তেমনি শীলও পুষ্ট হবে। এই তিনটি একে অন্যকে সাহায্য করতে থাকবে। শীল সমাধিকে সাহায্য করছে, সমাধি শীলকে সাহায্য করছে, শীল প্রজ্ঞাকে সাহায্য করছে, প্রজ্ঞা শীলকে সাহায্য করছে, সমাধি প্রজ্ঞাকে সাহায্য করছে, প্রজ্ঞা সমাধিকে সাহায্য করছে। যেমন তিন পাওয়ালা তেপায়া, তিনটেই খুব মজবুত, একটা কমজোর হলে তেপায়া পড়ে যাবে। তিনটেকে মজবুত করার জন্য এই রকম কার্যক্রম প্রাচীনকাল থেকেই চলে আসছে। এক জায়গায় একত্র হবে, কোনো তপভূমিতে একত্র হবে, কঠোরভাবে শীল পালন করে এই বিদ্যা শিখবে। তো এই 5টি শীল কোনো কর্মকাণ্ড সমাধা করার জন্য নয়, এটা ধর্মের সাধনার অভিন্ন অঙ্গ, আধার, বুনিয়াদ। এটা ছাড়া কাজ হবে না, এই জন্যেই একে পালন করা। আরও এগিয়ে গেলাম, নিজেকে 10 দিনের জন্য আত্মসমর্পণ করেছেন, তো ওই সময়ও বুঝিয়েছি, আবারও বোঝাতে চাই যে সমর্পণ কাকে? এই বিদ্যার প্রতি সমর্পণ। এটা ভারতের তথা বিশ্বের বহু পুরাতন বিদ্যা, বহু পুরাতন বিদ্যা, কতবার জেগেছে জানা নেই, 200-500 বছর চলেছে, ফের মূর্খদের হাতে চলে গেছে, যারা ওতে কিছু ভাঙাজোড়া করেছে, নিজেদের কোনো সম্প্রদায়ের কথা জুড়ে দিয়েছে বা অন্য কিছু করেছে। এমন হতে হতে এর শুদ্ধতা নষ্ট হয়ে গেছে, শুদ্ধতা চলে গেলে যে লাভ হবার সেটা বন্ধ হয়ে যায়, লাভ পাওয়া বন্ধ হয়ে গেলে মানুষ অভ্যাস করাও বন্ধ করে দেয়, অভ্যাস বন্ধ হলে মানুষ এই বিদ্যা ভুলে যায়। আবার কোনো মহাপুরুষ জাগেন, আবার খুঁজে বের করেন, তখন কিছুকাল চলে, কয়েক শতাব্দী পর্যন্ত, ফের সমাপ্ত হয়ে যায়। এটা ভারতের বহু প্রাচীন বিদ্যা, বহু প্রাচীন, কিন্তু আনুমানিক 2000 বছর পূর্বে ভারত থেকে লুপ্ত হয়ে গেছে, তাই আজ বড় নতুন মনে হয়। এতে যদি সমর্পিত হয়ে কাজ না করা হয়, কিছুটা নিজের জুড়ে দেয়া হয়, আমার পরম্পরায় এটা আছে, এটা তো ভালো, কিছুটা এও করে নাও, তাহলে এক তো নিজের ক্ষতি করবে আর খুব বিপদের সম্ভাবনা। দ্বিতীয় কথা হলো, একে কিভাবে পরীক্ষা করে দেখবে? এই 10 দিন পর্যন্ত যেভাবে বলা হয়, যতটা বলা হয় ঠিক তেমনিই করা উচিত, ততটাই করা উচিত, তাতে নিজের কিছু যোগ না করা বা না কোনো কিছু বাদ দিয়ে, তবেই তো এটা বলা যাবে যে আমি পরীক্ষা করে দেখে নিয়েছি। তো এই যে আত্মসমর্পণ, এটা 10 দিনেরই আত্মসমর্পণ। এই 10 দিন পূর্ণ হলে তো ভেবে দেখবে রাস্তা সঠিক কিনা, যুক্তিসঙ্গত কিনা, কল্যাণকর কিনা, এই রাস্তায় চললে নিজের এবং অন্যের কল্যাণ হবে কিনা। খুব বিশ্বাস হয়ে গেলে, জিনিসটা বুঝে গেলে, তাহলে এই রাস্তায় চলবেন। তাই 10 দিনের জন্য আত্মসমর্পণ করা অত্যন্ত জরুরি। যত নিয়ম আছে, উপনিয়ম আছে, অনুশাসন আছে, সময় সারণী আছে, আর এই বিদ্যার শুদ্ধতা আছে, এসবের প্রতি সমর্পিত হচ্ছেন। এরপরে ধর্মের যাচনা করে কাজ শুরু করা হয়েছে। তিন সাড়ে তিন দিন ধরে আনাপান করেছেন, শ্বাসকে জেনেছেন। ওই দিনও বুঝিয়েছি, আজও আবার বোঝাচ্ছি, শ্বাসের কসরত নয়, শ্বাসকে নিয়ন্ত্রণ করা নয়। এই সারা রাস্তা যথাভূত জ্ঞান দর্শন, যথাভূত যেমন হয়েছে তাকে সেভাবেই জ্ঞান দ্বারা জানা হয়েছে, যেমন হয়েছে তাকে জ্ঞান দ্বারা জানা হয়েছে। তো জ্ঞান সম্যক হবে, তাহলেই দর্শন সম্যক হবে। ব্যাস যেমন আছে সেই রকম, শ্বাস গভীর হলে গভীর, ছোট হলে ছোট, বানাক দিয়ে এলো তো বানাক দিয়ে, ডান্নাক দিয়ে আসছে তো ডান্নাক দিয়ে। আমি ওতে কোনো বদল করছি না, আমাদের নিজের দ্রষ্টাভাব পুষ্ট করছি। ভোক্তাভাবে জীবন তো সারা জীবন ব্যতীত করেছি, সারা জীবন ব্যতীত করেছি, অনেক জন্ম ধরে করে আসছি। বহু জন্ম না মানলে না মানো, এই জন্মে তো ভোক্তাভাব ভোক্তাভাবের জীবন ব্যতীত করেছি, এখন তাকে পাল্টাতে হবে। পাল্টানোর জন্য শুদ্ধ শ্বাসের আশ্রয় নিয়েছেন, কেবল শ্বাস, এর সঙ্গে যেন কোনো শব্দ জুড়ে না যায়। ভবিষ্যতেও যখন কাজ করবে, যদি এ রাস্তা ভালো লাগে আর এই রাস্তাতেই এগিয়ে যেতে হয়, তাহলে খেয়াল রাখতে হবে শুদ্ধ শ্বাস, এর সঙ্গে কিছু জুড়ে না যায়, কোনো প্রকারের কোনো শব্দ জুড়ে না যায়, কোনো আকৃতি, কোনো কল্পনা, কোনো রূপ এর সঙ্গে জুড়ে না যায়। প্রথমেও বুঝিয়েছি যে যখনই কোনো শব্দ জুড়ে দেবে, সেই শব্দ বারবার বারবার পুনরাবৃত্তি করতে করতে মন একেবারে একাগ্র হতে থাকবে। মন তো একাগ্র হয়ে যাবে, কিন্তু শ্বাসের সাহায্যে নিজের মনের বিকারের মূলে পৌঁছবার যে কাজ, সংবেদনাকে জেনে নেবার যে কাজ, তা সব বন্ধ হয়ে গেল, সেই রাস্তাই বন্ধ হয়ে গেল, অন্য পথে চলে গেলাম, মন একাগ্র হয়ে গেল। মন একাগ্র করা আমার লক্ষ্য ছিল না, মন একাগ্র করা আমার পক্ষে লাভজনক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মন একাগ্র করে আমায় প্রজ্ঞা জাগাতে হবে, মনের বিকার দূর করতে হবে, মনকে নির্বিকার করতে হবে। সে অবস্থায় না পৌঁছলে মন কেবল একাগ্র করে ওপর ওপরে কিছুটা বিকার একটু দূর হয়ে যাবে, তো লক্ষ্য পূরণ হলো না। বিতরাগ তাকেই বলে যে রাগের মূল উপড়ে ফেলে, তার কোনো নামগন্ধও নেই। আমাকে তো সেই অবস্থা পর্যন্ত পৌঁছতে হবে, শ্বাসের সঙ্গে কিছু জুড়ে দিলে কোথাও না কোথাও গিয়ে গাড়ি একদম থেমে যাবে। বারবার পুনরাবৃত্তি করতে করতে কোনো এক সম্প্রদায় জুড়ে তো যাবেই, কার নাম নেবে, কোনো দেবীর, কোনো দেবতার, ঈশ্বরের, ব্রহ্মের, বা কোনো না কোনো এক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, সেই জন্য জড়িয়ে যাবে। সে বিপদ তো আছেই, তা যদি নাও হয়, যদি বলে আমি কোনো সম্প্রদায় নাম নেব না, তাহলেও শব্দ নিশ্চয় জুড়বে। ভেতরে শ্বাস আসবে তো বলবে আসছে, বেরিয়ে যাবে তো বলবে গেছে, আসছে গেছে আসছে গেছে, কোনো শব্দ বারবার মনে মনে উচ্চারণ করবে তো মন একাগ্র করা সহজ হয়ে যাবে। বিপদ হবে এই যে আসছে গেছে করতে থাকবে, তো ফের শ্বাস আসুক বা না আসুক বলবে আসছে, শ্বাস গেল কি না গেল তবু বলবে গেছে, তো মন্ত্র হয়ে গেল, বারবার পুনরুক্তি করবে আসছে গেছে। চিত্ত একাগ্র হয়ে যাবে, শ্বাসকে ভুলে যাবে, কোনো কাজের কথা নয়, কোনো শব্দ জুড়তে পারবে না, এই রকম কোনো রূপ কোনো আকৃতি জুড়তে পারবে না, নয়তো সেটাই মুখ্য হয়ে যাবে আর শ্বাসকে জানার কাজ গৌণ হয়ে যাবে। যথাভূত যেমন হচ্ছে তেমন হচ্ছে, আপ ও আপ নিরঞ্জন সই, থাপিয়া না যাই কিতা না হই, এর ওপরে আর কিছু চাপাবে না, কিছু ক্রিয়েট করবে না, যা ন্যাচারালি হচ্ছে আপনা আপনি হচ্ছে, ব্যাস তাকেই জানো। এখন শ্বাসের কাজ শুরু করা হয়েছে, করতে করতে তিন দিনে সংবেদনা অনুভব হতে থাকবে, কিন্তু কোনো শব্দ এর সঙ্গে জুড়ে দিলে সংবেদনা আর অনুভব হতো না, হলেও এভাবে স্পষ্ট কিছু বোঝা যেত না, এর সঙ্গে কোনো রূপ কোনো আকৃতি, কোনো রং, কোনো আলো জুড়ে দিলে এই সংবেদনা অনুভব হয় না, সামনের পথ বন্ধ হয়ে যায়। এখন এই সংবেদনা অনুভব হলো, এটাই কোনো বুদ্ধের বোধি। প্রজ্ঞার ক্ষেত্রে পদার্পণ করলে এটা বুঝে নিতে হবে, কোনো ব্যক্তি বুদ্ধ হয়েছে কি না হয়েছে তা কি করে বুঝব। ইন্দ্রিয়ের যত রকম বিষয় আছে, ইন্দ্রিয়ের সেসব বিষয় থেকে নিজে নিজেকে রক্ষা করো, এই কথাগুলো তো থাকবেই, কেউ বুদ্ধ হন বা না হন তাতে কি আসে যায়। কোনো বুদ্ধ হয়তো কখনো ওই কথা বলেছেন, হয়তো বা কোনো অর্হন্ত ওই কথা বলে থাকবেন। এ শব্দ তো স্থায়ী হয়ে যায়, বংশ পরম্পরাগতভাবে সমাজে চলতে থাকে। আসক্ত হয়েও না, দ্বেষ করবে না, ইন্দ্রিয়ের এসব বড় বিপজ্জনক, এ থেকে বাঁচো। একে ভালো মেনে নিয়ে আসক্ত হয়েও না, এটা খারাপ মেনে নিয়ে দ্বেষ করো না। কেউ যদি একথা বলে যে আমি বুদ্ধ হয়ে গেছি তাই শিক্ষা দিচ্ছি, তাতে কি তফাত হলো ভাই? কীরকম বুদ্ধ হয়ে গেছো? এই সব কথা তো আমি শুনে আসছি, তুমি কি শেখালে? ইন্দ্রিয়ের যেসব বিষয় আছে, বাইরের শব্দ আছে, রূপ রস গন্ধ আছে, স্পর্শ আছে, মনের চিন্তন আছে, ওপরে ওপরে আমার মনে হয় যে আমার মনে যে আসক্তি এসেছে তা এসব অবলম্বনের ওপর এসেছে, রূপ রং আলোক শব্দ ইত্যাদির ওপর। ভালো লেগেছে তো আসক্তি জেগেছে, খারাপ লেগেছে তো দ্বেষ জেগেছে। এটা সত্যি হলেও ওপর ওপর সত্যি। যখন বোধি জেগে যাবে, বোধি কী করে জাগবে? ভেতর থেকে সত্যের অনুসন্ধান করতে করতে তবে বুদ্ধ হবে। সত্যের অনুসন্ধান করতে করতে বুঝে গেছে, আরে না না, এই ছয় ইন্দ্রিয় তো আছে, আর ছয় ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয়ও আছে, সড়ায়তনং। সেকালের ভাষায় বলা হয়েছে ছয় আয়তন, ছয় দরজা, ছয় জানলা, আর তার নিজ নিজ বিষয়। কিন্তু তার থেকে বিকার জাগেনি। বিকার কখন জেগেছে? সড়ায়তন পচ্চয়া ফস্স, এই ছয় ইন্দ্রিয়ের ওপর ছয়টি বিষয় এসে লেগেছে, স্পর্শ হয়েছে, আর ফস্স পচ্চয়া বেদনা, আর তাতে বেদনার উদ্রেক হয়েছে। তার মূল্যায়ন হয় ভালো খারাপ, ভালো খারাপ, যে বেদনা জেগেছে সে সুখের বা দুঃখের হবে। তো বেদনা পচ্চয়া তনহা, এটাই কোনো বুদ্ধের বোধি, যে বিকার জেগেছে তাই সংবেদনার ওপর জেগেছে, শরীরে সংবেদনা হয়েছে আর বাইরের বিষয়ের মূল্যাঙ্কন করা হলো। খুব ভালো, তাহলে সংবেদনা খুব প্রিয় হবে। আর যদি মূল্যাঙ্কন করা হয় খুব খারাপ, তাহলে এ বেদনা বড় অপ্রিয় হবে। প্রিয় হবে তো আসক্তি জাগাবে, অপ্রিয় হবে তো দ্বেষ জাগাবে। টুকরো টুকরো করে সারা সত্যকে জেনে গেছে। এখন সে কোথায় কাজ করছে? সংবেদনাতে কাজ করছে। যে ব্যক্তি সংবেদনা জাগেনি আর বলে আমি আসক্তি দূর করেছি, আমি দ্বেষ দূর করেছি, আমি মোহ দূর করেছি, ওপরে ওপরের চিত্তের বুদ্ধিস্তরে দূর হয়েছে, তাতে লাভও হয় কিন্তু মূল পর্যন্ত পৌঁছতে পারে না। আমার যে অন্তর্মন, যাকে আনকনশাস মাইন্ড বলে, অচেতন চিত্ত বলে, অর্ধচেতন চিত্ত বলে, সে প্রতিক্ষণ আমার সংবেদনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, রাত দিন ২৪ ঘন্টা। তার ওই কাজ, এই সংবেদনা অনুভব করে, আর ভালো লাগে তো আসক্তি জাগায়, খারাপ লাগে তো দ্বেষ জাগায়। এটা তার জন্ম জন্মান্তরের স্বভাব। যে পর্যন্ত না ওই স্বভাব দূর হবে, মূল শোধরাবে না। ওপর ওপর থেকে নিজেকে হাজারবার শোধরাতে থাকলেও না। রাতে খুব গভীর ঘুমে শুয়ে আছো, মশা কামড়াচ্ছে, ওপরের চিত্ত কিছু বুঝবে না, ভেতরের অন্তর্মনে তৎক্ষণাৎ বুঝতে পারবে, মশা কামড়ালেই দুঃখের সংবেদনা হবে, মশা তাড়াবে, কিন্তু তখনও সংবেদনা চলতে থাকবে, চুলকোতে থাকবে। সারা রাত এভাবে না জানি কত মশায় কামড়েছে। সকালে কেউ জিজ্ঞেস করলো মশা কতবার কামড়েছে, কোনো হিসেব নেই না? ঘুমিয়েছিলে না? কে ঘুমিয়েছিল? কনশাস মাইন্ড ঘুমিয়েছিল। এই আনকনশাস মাইন্ড কখনো ঘুমোয় না, চব্বিশ ঘন্টা সজাগ থাকে, একটাই বিষয়ে সজাগ থাকে, যে শরীরে কি হচ্ছে আর যা হচ্ছে তার ওপর প্রতিক্রিয়া করে যাচ্ছে। এই স্বভাব কি করে পাল্টাবে? এই শরীরে কি হচ্ছে তা অনুভব করার শক্তি যতক্ষণ না পর্যন্ত আসবে, আমি তো অনুভবই করতে পারছি না, তো তার স্বভাব কি করে পাল্টাব? চিত্তের স্বভাব, অন্তর্মনের স্বভাব কি করে পাল্টাব? এই জন্য তিন দিন কেবল শ্বাসের কাজ করা হয়েছে, আর কম করে কিছুটা জায়গায় তো সংবেদনা অনুভব হতে শুরু করেছে। এই শরীরে হতে থাকা সংবেদনা যেদিন সারা শরীরে অনুভূত হতে শুরু করবে, তখন থেকে প্রজ্ঞা জোরে জাগতে থাকবে। এখন বোঝা যাচ্ছে অন্তর্মনে এই সংবেদনা অনুভব হচ্ছিল, এখন ওপরের স্তরের মনেও অনুভব হতে আরম্ভ হয়েছে। অন্তর্মন প্রতিক্রিয়া করত, ওপরের মন তো বেশ ভালোভাবেই জানে আসক্তি করবে না, দ্বেষ করবে না, কিন্তু ভেতরের মন কোনো কথা শোনে না। এখন এই অন্তর্মনও শুনতে থাকবে, কারণ মাঝখানের দেওয়াল ভেঙে গেছে। এখন ধীরে ধীরে ভেতরের মনকে ট্রেন করছে যে দেখো, এই দুঃখের সংবেদনা তো আসছে ভাই, তা অনন্তকাল থাকবে না, তুমি দেখো সে কতকাল থাকে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। যখন সুখের সংবেদনা আসছে, সেও অনন্তকাল থাকবে না, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এসব অনিত্য, অনিত্য, তাদের স্বভাবও দেখতে থাকে। তো স্বভাবের অর্থ ধর্ম, ধর্মকে দর্শন করতে থাকে, ধর্মকে দর্শন করতে করতে শুক্ল ধ্যান হতে থাকবে, চিত্ত নির্মল হতে থাকবে, বিকার বের হতে থাকবে। এটা ঠিকমতো না বুঝলে বিপশ্যনাতে কিছু না কিছু জুড়ে দেবে, আর জুড়ে দিলে তো নিজের জন্য বাধা সৃষ্টি করবে, দেওয়াল খাড়া করে নেবে। শুদ্ধ, যেভাবে শ্বাসকে শুদ্ধ রেখেছ সেইভাবেই শুদ্ধ সংবেদনা। এখানেও কোনো শব্দের প্রয়োগ করা চলবে না, কোনো ভার্বালাইজেশন নয়, কোনো কল্পনার প্রয়োগ নয়, কোনো রূপের বা আকৃতির প্রয়োগ নয়, ব্যাস কেবল সংবেদনা, ব্যাস সংবেদনা। সংবেদনা হলে আরও জানতে হবে যে এর স্বভাব কীরকম, সংবেদনা হলে তাকে দ্রষ্টাভাবে জানবে, সাক্ষীভাবে জানবে, তো যথাভূত দর্শন হবে। তার স্বভাব বুঝতে পারছি, দেখো উৎপত্তি হলো, নষ্ট হলো, তো তার জ্ঞান হলো, যথাভূত জ্ঞান দর্শন হলো, ওটাই সম্যক দর্শন, ওটাই সম্যক জ্ঞান। ভারতের বহু প্রাচীন বিদ্যা এখন সব ভুলে গেছে। তো শব্দ তো চলছে সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক জ্ঞান কি, সম্যক দর্শন কি, আমার দার্শনিক মান্যতাকে মানছে তাই সম্যক দর্শন। কোথায় জড়িয়ে গেলে এই দ্রষ্টাভাব স্থাপিত হলো, আর তার প্রতি স্থাপিত হলো যা অনিত্য, আর আমি অনিত্যকে বুঝতে পারিনি, এই জন্যে তার প্রতি আসক্তি জন্মাচ্ছি, দেশ জন্মাচ্ছি, তাদাত্ম্য স্থাপিত করছি, তা কি করে ভাঙবে? তো তার স্বভাব বুঝেছি, অনিত্য, দেখো অনিত্য, দেখো অনিত্য। এই সংবেদনার সঙ্গে আর কিছু জুড়বে তো গোলমাল হয়ে যাবে না, একদম গোলমাল হয়ে যাবে। কোনো রূপ আকৃতি, কোনো শব্দ, এমনকি যদি যন্ত্রণাবোধ হয় তাহলেও এটা বলবে না, যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কিছু বলার থাকে তো মনে মনে শুধু বলবে, দেখো অনিত্য, উৎপন্ন হয়েছে, নষ্ট হয়েছে, এটা বুঝতেও হবে। কোচিত কখনো মনে মনে বলতে পারো, আর কিছু নয়, কিচ্ছু বলবে না, কোনো শব্দ ব্যবহার করবে না, নয়তো সে শব্দ প্রমুখ হয়ে যাবে, ফের সংবেদনা গৌণ হয়ে যাবে। শব্দকে এই জন্যও ব্যবহার করতে দেওয়া হয় না, কারণ বিপশ্যনা শিক্ষক যদি বলে, ভাই তুমি যে রাম রাম বলছ তা তোমাকে নরকে নিয়ে যাবে, তুমি যে মহাবীর মহাবীর বলছ তা তোমাকে নরকে নিয়ে যাবে, যে ওম ওম করছ তা তোমাকে নরকে নিয়ে যাবে, যে গড গড বলছ তা তোমাকে নরকে নিয়ে যাবে, তুমি যদি কেবল বুদ্ধ 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 বলো তা তোমাকে স্বর্গে নিয়ে যাবে, তাহলে বুঝবে সাম্প্রদায়িক ব্যক্তি, এক সম্প্রদায়ের থেকে টেনে এনে নিজের সম্প্রদায়ে আবদ্ধ করতে চাইছে। কোনো সম্পর্ক নেই, শব্দ তো শব্দই, কী তফাত হবে? কোনো শব্দকে ভেতরে ভেতরে বারবার উচ্চারণ করলে কী হবে? সকল শব্দেরই একটা টঙ্কার হয়, একটা তরঙ্গ হয়। আর কিছু শব্দ এরকম হয় যা যারা মন্ত্র জানা মানুষ, মন্ত্রের তরঙ্গে বোঝে যে মানুষ, তারা বলে যে এরকম কিছু শব্দ আছে যার অর্থ টর্থ কিছু হয় না, কিন্তু তার টঙ্কার বড় জোর হয়। যেমন ওম, এইং, রিং, ক্লিং, ফট, এইগুলোকে বীজ মন্ত্র বলে। এর টঙ্কার বড় তীব্র, বারবার বারবার উচ্চারণ করলে খুব দ্রুত সারা শরীর সারা মনে তরঙ্গ, কেবল তরঙ্গ, তরঙ্গ, কেবল তরঙ্গ অনুভব হতে থাকবে। কিন্তু এই সব তরঙ্গ ক্রিয়েটেড হয়েছে না, নিজে নির্মাণ করেছি না? এক শব্দকে উচ্চারণ করতে করতে নিজে নির্মাণ করেছি। তো কিতা না হই, আসল সত্য দর্শন করতে হবে, এই নকল সত্যের নয়। আপ ও আপ নিরঞ্জন সই, যা নিজে থেকে হচ্ছে তারই দর্শন করতে হবে। আপনা আপনি ক্রোধ আসলে কীরকম তরঙ্গ হয়, দ্বেষ আসলে কীরকম হয়, বাসনা এলে কীরকম হয়, ভয় লাগলে কীরকম হয়, এসবে গুরুত্ব দিতে হবে। এসব ইম্পোজ তরঙ্গ, থাপিয়া না যাই, আর আমরা ইম্পোজ করছি কিতা না হই, আমরা ক্রিয়েট করছি। এটা আর্টিফিশিয়াল ভাইব্রেশন, এটা ইম্পোজড ভাইব্রেশন, আমাকে সত্যের দিকে নিয়ে যাবে না, আমার অন্তর্মনের বিকার দূর করার বাধা সৃষ্টি করবে, যদিও ওপর ওপরের বিকার ঠিকই দূর করবে। এই জন্য বলছি কোনো শব্দের ব্যবহার করবে না, এই সম্প্রদায়ের বা ওই সম্প্রদায়ের করবে না, আমার সম্প্রদায়ের করবে তো সেটা ধর্মের কথা হলো না, কোনো শব্দের ভার্বালাইজেশন নয়। এই রকমই কোনো কল্পনা, কোনো রূপ, কোনো আকৃতি বাধা হয়ে যাবে, বিরাট ধোকা হয়। ধর্মের ক্ষেত্রে যেখানে যেখানে কোনো আকৃতি নিয়ে ধ্যান করা হয় সেখানে অনেক ভ্রান্তি উৎপন্ন হয়। নিজের গুরুদেবের কাছেও 14 বছর পর্যন্ত কাজ করেছি, পরিবারের দায়িত্ব নিয়েও তাঁর সম্পর্কে ছিলাম, শিবিরে যেতাম, সকাল সন্ধ্যা ধ্যান করেছি, সপ্তাহে একবার তাঁর সঙ্গে থাকতাম, তো লোকের সম্বন্ধে অনেক অনুভব হয়েছে, আর এখানেও এত বছর বহু অনুভব হয়েছে। এই যে রূপ বা আকৃতির ধ্যান করলে কত বড় ধোকা সৃষ্টি হয়, বারবার বারবার কোনো এক রূপের ধ্যান করতে করতে মন এমন ধোকাবাজ, যে রূপের ধ্যান করছিলে তার বাইরে প্রক্ষেপণ শুরু করে দেবে, বাহ্য প্রকাশ হয়ে যাবে, ভোজা চোখের সামনে সে রূপ দেখতে থাকে। আর দর্শন হয়ে গেল, আমার তো দর্শন হয়ে গেল, কল্যাণ হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। আরে এটা তোমার কল্পনা ভাই, ভেতরে ভেতরে যে কল্পনা নির্মাণ করেছ সে কল্পনা বাইরে চলে এসেছে, কি দর্শন হলো তোমার, ধোকায় পড়েছ না, আর তার সব কিছু মানবে, ব্যাস পাওয়া গেল। আমার আর কি চাই, আমার তো দর্শন হয়ে গেছে, আমার তো দর্শন হয়ে গেছে, এরকম না জানি কত অনুভব হয়েছে। তখন বার্মা থেকে সবে এসেছি, বুদ্ধগয়াতে শিবির চলছে, বুদ্ধের বাণীর ওপর ডক্টরেট করছে এমন একজন ভিয়েতনামের এক ভিক্ষু এক শিবিরে চলে এসেছে। দুদিন গেল, তিন দিন গেল, চতুর্থ দিন বিপশ্যনা দেয়া হলো, বড় ভাব বিভোর হয়ে গেল। বুদ্ধের বাণীতে প্রত্যহ পাঠ করেছে, উপ্পাদবয় ধম্মিন, উপ্পাদবয় ধম্মিন, উদয় ব্যয়, উদয় ব্যয়। আরে এই উদয় ব্যয়, উদয় ব্যয়, পুস্তকের উদয় ব্যয় আমি তো আজ পর্যন্ত কখনো দেখিনি, সারা শরীর কেবল উদয় ব্যয় প্রথমবার দেখছি। আরে আমি তো কেবল বুদ্ধি দিয়ে বলছি এটা অনিত্য, পরিবর্তন হতে থাকে, এখন তো অনুভব হয়েছে, এই ভাবনাময়ী প্রজ্ঞা জেগে বড় ভাব বিভোর হয়েছে, বড় কৃতজ্ঞ, নিজের কৃতজ্ঞতা দেখাতে এসেছে। আমি বললাম, ভাই তোমার নিশ্চয়ই কোনো পুণ্য ছিল আর তুমি কাজ করেছ তো পেয়ে গেছো, কিন্তু আমার যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকতো তো আমি ঘরে বসে সবাইকে দিয়ে দিতাম না, 10 দিনের জন্য এখানে ডাকতাম কেন, সকলকেই কাজ করতে হবে। তবুও তার কৃতজ্ঞতা, যাবার সময় বলছে, গোয়েঙ্কাজি, আপনি তো এত করলেন, বড় কল্যাণ করেছেন, আমার একটা কাজ আরও করে দিন। কি করব ভাই? তো বলল, আমায় তুষিত দেবলোকের দর্শন করিয়ে দিন। বলছে, আমায় তুষিত দেবলোকের দর্শন করিয়ে দিন, তাতে কি পাওয়া যাবে? আরে ভাই, তুষিত দেবলোকের দর্শন স্বয়ং আমি নিজেও করিনি, তোমাকে কি করে দেখাবো? আমাকে তো আমার গুরু যে বিদ্যা শিখিয়েছেন সে বিদ্যা আমার জন্য কল্যাণকারী, আমি তোমাদের তাই শেখাচ্ছি। না গোয়েঙ্কাজি, আপনি খুবই সমর্থ, আপনি করাতে পারেন, আমার এক কামনা আপনি পুরো করে দিন, আপনি খুব সমর্থ। আমার দ্বারা হবে না, আমি যে বিদ্যা জানি সেই কাজই চুপচাপ 10 দিন করো, আর কিছু নয়। দুদিন পরে আমার বাসস্থানে এলো, দু চোখ তার জলে ভরা, এমন ভাব বিভোর, আপনি কল্যাণ করে দিয়েছেন, ওপরে ওপরে তো নানা করেছেন কিন্তু আজ দর্শন করিয়ে দিয়েছেন। দর্শন করিয়ে দিয়েছি, তুষিত দেবলোক দর্শন করিয়ে দিয়েছেন। ওটা কি রকম ভাই? আমি তো দর্শন করিনি, তুমি দর্শন করেছ, বলো তো কি রকম? আমাদের ধর্মগ্রন্থের অমুক পুস্তকে যেসব বিস্তারিত বিবরণ আছে না, ঠিক সেই রকম। আমি তো জানি যে এই পাগল মানুষ কি দেখেছে, নিজের ভেতরে যা বারবার বারবার ওসবে চিন্তন করেছে তার বাইরে প্রক্ষেপণ হয়েছে। ফের আমি জিজ্ঞেস করেছি, তুমি এত বুদ্ধবাণী পাঠ করছো, ডক্টরেট করতে এসেছো, আর এই সাধনাও আমার সঙ্গে করছো, যে ব্যক্তি সারা জীবন একথা বলেছেন যে কি করে লোকোত্তর অবস্থায় পৌঁছবে, যেটা সমস্ত 31টি লোকের পরের অবস্থা, নির্বাণিক অবস্থা, ওই যার জন্যই সব কাজ করিয়েছেন, আর তুমি এই লোক দেখতে চাইছো, তুষিত লোক, অমুক লোক, কি পাবে তুমি? তোমার মনে লোভ যে ওখানে জন্ম নেবে? না না না, এ তো আমি বেশ বুঝতে পারছি, এই সমস্ত লোকের বাইরে যেতে হবে, আমি তুষিত লোকে জন্ম নিতে চাই না। তো কেন দেখা লোভ হয়েছে? সে বোঝাচ্ছে আমাকে, এক মান্যতা আছে যে এরপর যিনি বুদ্ধ হবেন তার নাম অরিমৈত্রেয়, তিনি এ সময় তুষিত লোকে বসে ধ্যান করছেন, আমি তো তাকে দর্শন করতে চাইছিলাম, দর্শন হয়ে গেছে, সেই জন্যে তো আমি তুষিত লোকে গিয়েছি, খুব দর্শন করে এসেছি। কি রকম সেটা আমাকেও বলো ভাই। তখন বলছে, ভিয়েতনামের অমুক গ্রামে যেখান থেকে আমি এসেছি সেখানে অরিমৈত্রেয় বোধিসত্ত্বের একটা মন্দির আছে, ওই মন্দিরে যে মূর্তি আছে ব্যাস হুবহু সেরকম দেখতে। আমি আর কি বলবো, তার মনে ব্যথা লাগতো, কিন্তু আমি তো জানি ছেলেবেলা থেকে সেই মূর্তি বারবার দেখে এসেছে, তার মনে ছাপ রয়েছে, এখন তার বাইরে প্রক্ষেপণ হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, আমি তো দর্শন করেছি, বড় ভ্রান্তি হবে, জড়িয়ে পড়বে না, বিপশ্যনার কাজ করা ব্যক্তি এসব জঞ্জালে পড়ে না, এ প্রকারের উদাহরণ কত আছে। বারবার শিবিরে এসে কেউ কেউ বলেন, আপনি আমার উপাস্য দেবতাকে দর্শন করিয়ে দিয়েছেন, আপনি আমার দেবীকে দর্শন করিয়ে দিয়েছেন। আরে বাবা, তুমি কাজ করে যাও, এই সংবেদনা দেখে যাও, দর্শন হয়েছে ভালো কথা, ওটাকে এক পাশে রাখো আর এই কাজ করে যাও। কত রকমের ভ্রান্তি ছড়িয়ে আছে ধর্মের নামে, সাধনার নামে, তার কোনো ঠিকানাই নেই। এক ভাই এসে বলে, আমার ঈশ্বরের দর্শন হয়ে গেছে, আপনার এই বিপশ্যনাতে হয়ে গেছে। আচ্ছা, তোমার ঈশ্বর কীরকম বলো তো ভাই? তো বর্ণনা দিয়ে আমাকে বোঝাচ্ছে তিনি কীরকম। গোরখপুরে একটা প্রেস আছে, খুব নামি প্রেস, সেখানে অনেক ভালো ভালো চিত্রকর আছে, তারা কোনো ঈশ্বরের চিত্র আঁকে, অবতারের চিত্র আঁকে আর ছাপে, সেখানে যে চিত্র ছেপেছে ব্যাস সেই রকম ঈশ্বর দর্শন হয়েছে, অমনি গয়না পরে, ওই রকম অলঙ্কারের সঙ্গে, গোঁফ নেই, দাড়ি নেই, মাথায় চুল আছে কিন্তু গোঁফ দাড়ি নেই। আচ্ছা, তুমি এরকম ঈশ্বর দেখেছ, খুব ভালো কথা। পশ্চিমের দেশ থেকে আমার কাছে এসে কেউ কেউ কখনো বলে, আমার ঈশ্বর দর্শন হয়ে গেছে। হয়ে গেছে? কেমন ঈশ্বর? তো তাদের দেশে ঈশ্বরের যে রূপ মান্য করে, তেমনি এক বৃদ্ধ ব্যক্তি যার বড় লম্বা সাদা দাড়ি, সাদা গোঁপ আর সাদা চুল আর লম্বা কুর্তা তার পরিধানে, এরকম ঈশ্বরের দর্শন হয়েছে। আর ঈশ্বর যদি ওই রকমই হবে তো সকলেরই একই রূপ দর্শন হবে না? তোমার মনে ঈশ্বরের যেমন ছাপ পড়েছে ঈশ্বরের নামে, তাই বেরিয়ে আসবে না? এরকমই কেউ আসে, বলে আমি তো এই দশ দিনের শিবিরে আত্মার দর্শন লাভ করেছি। ভালো কথা, কীরকম আত্মার দর্শন হয়েছে? কাছে শিবির হয়েছে, এক ভাই এসেছে চতুর্থ কি পঞ্চম দিন, এসে বলল যে আমার আত্মার দর্শন হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, অনেক তপস্যা করেছি হয়নি। আপনার সাধনা বড় কল্যাণকারী, আমার তো আত্মার দর্শন হলো। কীরকম আত্মার? তো বলে আমার শরীর যত বড় তত বড় আত্মা আমার সামনে এসে বসে পড়েছে, আমি দেখে নিয়েছি। এখন ওর পরম্পরায় মান্যতা আছে যে যত বড় শরীর আত্মা তত বড়, তার তো এটাই দর্শন হবে, আর কি দেখবে? নিজেই যা মেনে বসে আছে তারই বাইরে প্রক্ষেপণ, তার প্রক্ষেপীকরণ হয়ে গেছে, বাইরে দেখা হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আত্মার দর্শন হয়ে গেছে, তো তুমি অন্তিম অবস্থা প্রাপ্ত হয়েছ না? আমাদের লক্ষ্য এই কি আত্মার কি করে দর্শন করব, আর তুমি দর্শন করে ফেলেছ। এখন তো ভাই তোমার মধ্যে বিকার থাকবে না, তুমি মুক্ত হয়ে গেছো না? তুমি তো বিতরাগ হয়ে গেছো, আত্মার দর্শন হয়ে গেছে। তো বেচারার মুখ ঝুলে পড়ল, বলল বিকার তো এখনও আছে। বিকার তো আছেই, তো তোমার আত্মার দর্শন কি করে হলো? তখন ভাবল আর বলল, হ্যাঁ কিছু ঘাটতি রয়ে গেছে, যে আত্মার দর্শন হয়েছে না তার এখানে ওখানে কিছু কিছু কালো দাগ ছিল, সেই জন্যেই এখনও বিকার দূর হয়নি। ভালো কথা, করো, নিজের কাজ করে যাও, বিকার দূর করার পথ আমি বলে দিয়েছি। আত্মার দর্শন যেরকমই হোক সেটা তোমার ব্যাপার। দুদিন পরে আবার এলো, কাল রাতে তো আমি একদম শুদ্ধ আত্মাকে দেখেছি, সামান্য দাগও কোথাও ছিল না। কবে হয়েছে? কাল রাতে। আর সকাল 8টার সময় আমার সঙ্গে দেখা করতে এসেছে, 7:30 কি 8টা। তো আমি বললাম, যখন তোমার শুদ্ধ আত্মার দর্শন হলো তখন থেকে এখন পর্যন্ত কোনো বিকার তো জাগেনি, তাই না? তো বেচারার মুখ ফের নিচু হলো, সারা রাত এত বাসনা জেগেছে যার হিসেব নেই। আমি তো মুনি, বাসনা জাগা উচিত নয়, কিন্তু এত জেগেছে। আরে তোমার তো আত্মার দর্শন হয়ে গেছে, তবে আবার বিকার জাগলো কেন? ধোঁকা, কেবল ধোঁকা। একটা ধোঁকা হবে তো মানুষ বাইরে বেরোবে, কত ধোঁকাতে ধর্মের নামে জড়িয়ে আছে। আরে নিজের চিত্তের বিকার দূর করতে হবে, এটাই লক্ষ্য হতে হবে। অমুক ব্যক্তি দর্শন হয়ে গেছে এটা লক্ষ্য নয়, সকল ব্যক্তি নিজের মান্যতা অনুসারে দর্শন করবে, যেমন কল্পনা করবে তেমনি দর্শন হবে। কেউ কেউ মানে যে আত্মা তো বুড়ো আঙুলের সমান, এরকমও কেউ এসেছে। এক ব্যক্তি এসে বলতে লাগলো, ধ্যান করতে করতে হৃদয়ের কাছে ধ্যানে গেল, সেখানে এক গুহা দেখা গেল, খুব গভীর গুহা, কালো কালো, অন্ধকার অন্ধকার। আমি সেই অন্ধকারে চলতে লাগলাম, অনেকটা গেলাম, অনেকটা গেলাম, যেতে যেতে আগে গিয়ে এক প্রকাশ দেখলাম, আর একটা বুড়ো আঙুল দেখা দিল, বুড়ো আঙুলের সমান। সে তো বুড়ো আঙুলের সমান বলছে, তার বুড়ো আঙুলের সাইজ, তাকে বুড়ো আঙুল মেনে নিল। আমার তো বুড়ো আঙুলের দর্শন হয়ে গেল, আমার তো আত্মার দর্শন হয়ে গেল। কোনো ব্যক্তি মনে করে যে তিল যত বড় আত্মা তত বড়, এখন সে আত্মাকে তিলের মতো দেখবে। কেউ মনে করে চুল যত বড় সে চুলের মতো দেখবে। আরে এই রূপ দিয়ে কি পাওয়া যাবে, এই আকৃতিতে কি মিলবে? তোমার বিকার দূর হবে তবে তো এই দর্শন তোমার কাজে আসবে, বিকার তো দূর হয়নি। তো কি কাজে আসবে এই দর্শন? ঈশ্বরের হয়েছে কি আত্মার হয়েছে, কি কোনো দেবীর হয়েছে কি দেবতার হয়েছে? কোথায় জড়িয়ে পড়লে? একে সাধে সব সাধে, সব সাধে সব খোয়ে, একটাই লক্ষ্য, ধর্মের রাস্তা, বিকার থেকে মুক্তির রাস্তা। আমার বিকার বেরোচ্ছে না বেরোচ্ছে না, যত যত বেরোচ্ছে আর মূল থেকে দূর হচ্ছে, আমি ততটাই ধর্মের পথে এগিয়ে যাচ্ছি। অন্য সব কিছু গৌণ করে দিয়েছি। আশেপাশের এদিক ওদিকের শুধু একটাই রাস্তা, একটাই কথা, বিকার দূর করতে হবে। দেখো আসক্তি কোথায় জেগেছে। সুখের সংবেদনা হলো তো আসক্তি জেগেছে, দুঃখের সংবেদনা হলো তো দেশ জেগেছে। এখন এই আসক্তি জাগা, এই দেশ জাগা কম হচ্ছে কি না, মূল থেকে হয়েছে কি না? হলে আমি একদম ঠিক রাস্তায় চলেছি, খুব ভালো রাস্তায় চলেছি। আমার পুরনো বিকার ভেতর থেকে বের হতে থাকবে, বের হতে থাকবে, নিজেই অনুভব হবে। রাগী স্বভাবের মানুষ এ কাজ করতে করতে দেখবে কিভাবে ক্রোধ কমতে শুরু হয়েছে, কমে যাচ্ছে। এখন ক্রোধ মাথায় চড়ে না। প্রবল বাসনায় ব্যাকুল ব্যক্তি দেখবে যে বাসনা কমে যাচ্ছে, কমেই যাচ্ছে। খুব ভয়ভীত ব্যক্তি ভয় কমছে, আরে আমার বিকার কম হওয়া চাই না, আর জীবনে প্রকট হতে হবে যে। এখন আমার এই বিকার কমে গিয়ে আমার জীবন এমন বদলে গেছে, আরও বদলে যেতে থাকছে, সংশোধন হচ্ছে, তো বুঝবে এটাই ধর্মের রাস্তা। বাকি সব এই মান্যতা ওই মান্যতা, আরে সে হবে ভাই, আমার ভেতরে কোনো আত্মা আছে, হবে, আমাকে তৈরি করেছেন এমন কোনো পরমাত্মা আছে, হবে। তবুও আসক্তি তো দূর করতে হবে, দেশ তো দূর করতে হবে, মুক্ত হবার জন্য তো আসক্তি দেশ দূর করতেই হবে, এই আত্মা থাক বা না থাক। আমি নিজের কথা বলি, এমন দেশে জন্মেছি আর এমন দেশে পালিত হয়ে আমার জীবনের বহু বছর কাটালাম, যেখানে শতকরা 80 জন এ কথা মানে না যে আমার ভেতরে কোনো আলাদা আত্মা আছে, মানে না। ছেলেবেলা থেকেই শুনে আসছে কোনো আত্মা নেই, আত্মা নেই। শতকরা 80 জনই এটা মানে না যে সংসার সৃষ্টিকারী কোনো ঈশ্বর আছে, মানে না। ছেলেবেলা থেকেই এসব শুনে আসছে, এসব লোকের মধ্যেই ছিলাম তাই তাদের বেশ বুঝেছি। আর এখন এতদিন হলো এদেশে এসেছি, এদেশে শতকরা 80 জন কেন, তার চেয়েও বেশি মানুষ এটা মানে যে আমার ভেতর কোনো আলাদা আত্মা আছে, এটা মানে যে এই সংসার সৃষ্টিকারী কোনো এক পরমাত্মা আছে। এদেরও দেখেছি, নিরপেক্ষভাবেই দেখেছি, রঙিন চশমা পরে নয়। ভাই আমার তো কোনো তফাত নজরে পড়েনি। যারা একথা মানে যে আত্মা নেই, ঈশ্বর নেই, সেও এভাবে অহংকার জাগিয়ে চলেছে, এভাবে আসক্তি জন্মাচ্ছে, দেশ জন্মাচ্ছে, তেমনি ব্যাকুল হচ্ছে। যারা আত্মাকে মানছে, পরমাত্মাকে মানছে, তারাও অহংকার জাগাচ্ছে, আসক্তি জাগাচ্ছে, দেশ জাগাচ্ছে, তেমনিই ব্যাকুল হচ্ছে। দুয়ের ব্যাকুলতার কোনো তফাত নেই। যদি আত্মাকে মেনে নেওয়া মাত্র আমার সব বিকার দূর হয়ে যায়, পরমাত্মার অস্তিত্ব মানা মাত্র আমার সকল বিকার দূর হয়ে যায়, তবে তো এই প্রচেষ্টাই করতে হবে যে কি করে সকল মানুষ আত্মাকে মানবে, পরমাত্মাকে মানবে। দেখো সমস্ত বিকার দূর হয়ে গেছে না, অথবা আত্মাকে না মানা মাত্র সকল বিকার দূর হয়ে গেছে, পরমাত্মাকে না মানা মাত্র সকল বিকার দূর হয়েছে। তাহলে তো এই প্রচেষ্টাই করতে হবে যে মানুষকে শেখাতে হবে যে আত্মাকে মানবে না, পরমাত্মাকে মানবে না। আরে এই দার্শনিক মান্যতায় কোথায় জড়িয়ে পড়লে কী লাভ হবে? বিকার তো বিকারই, জাগবেই, আত্মাকে মানলেও জাগবেই, আত্মাকে না মানলেও জাগবেই, পরমাত্মাকে মানলেও জাগবে, না মানলেও জাগবে। আত্মা পরমাত্মা আলাদা আলাদা, দ্বৈতবাদী হলেও জাগবে। আত্মা পরমাত্মা প্রকৃতি তিনটে আছে, দ্বৈতবাদী হলেও জাগবে। আত্মা পরমাত্মা একই, অদ্বৈতবাদী হলেও জাগবে। এই বাদ বিবাদে কী হবে, কোথায় জড়িয়ে গেলে? 2000 বছর ধরে ভারতের অবস্থা খুব খারাপ হয়েছে, এ সকল নানা দার্শনিক মান্যতা ধর্মকে নষ্ট করে দিয়েছে। ধর্মের সত্য স্বরূপ আমি কি করে বিতরাগ হওয়ার রাস্তায় চলে নিজের চিত্তকে নির্মল করে নেব, জীবন সার্থক হবে, এটাই তো কাজের কথা, তা না হলে ধোকার কথা হবে। যে লোক যত তাড়াতাড়ি এই ধোকার বাইরে চলে আসবে, সেই লোক তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছবে। এটাই লক্ষ্য হবে যে চিত্তকে কি করে বিতরাগ করব, বিতদ্বেষ করব, বিতমোহ বানাবো, নয়তো আমার সঙ্গে দুঃখ লেগেই থাকবে, জন্ম জন্মান্তর পর্যন্ত দুঃখ লেগেই থাকবে, এই জীবনেও দুঃখে যাবে, পরেও দুঃখের জীবনই আসবে। মানুষের জীবন পাওয়া গেছে, আর মনুষ্য জীবনে প্রকৃতি এত বড় শক্তি দিয়েছে বা পরমাত্মা দিয়েছে, সে আত্মমুখী হয়ে, স্বমুখী হয়ে, সত্যমুখী হয়ে নিজের ভেতরের সত্যকে দেখতে দেখতে বিকার থেকে মুক্ত হতে পারে। আর এই এত বড় শক্তি যা আমার আছে তাকে জাগাচ্ছে না, তার উপযোগ করছে না, আর না জেনে এই দার্শনিক মান্যতায়, এই ব্রত উপবাসে, এই পাল পার্বণে, এই কর্মকাণ্ডে, ওই কর্মকাণ্ডে নিজের সারা জীবন শেষ করে দেয়। বড় দুর্ভাগ্যের বিষয়। কারো বড় ভাগ্য হলে, বহু পুণ্য করে থাকলে তবেই ধর্মের শুদ্ধ স্বরূপ সামনে আসে, আর সে তাকে গ্রহণ করে সেই রাস্তায় চলতে থাকবে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, খুব ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষ তিন পুরুষ আগে বার্মাতে বসবাস করতে আরম্ভ করে, এমন ধর্মদেশে এসে বাস করেছে যেখানে ভারত থেকে আসা শুদ্ধ ধর্ম শুদ্ধরূপে ছিল, যদিও খুব কম লোকের মধ্যে, খুব কম লোকের মধ্যে গুরু শিষ্য পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায়। সকল আচার্য এ বিষয়ের দায়িত্ব বুঝেছিলেন যে আমার মৃত্যুর আগে কম করেও দুই চার পাঁচ ব্যক্তিকে নিশ্চয় এই বিদ্যাতে পরিপক্ক হতে হবে, তাহলে এ বিদ্যা আগে এগিয়ে গিয়েও চলবে, দুই চার পাঁচ ব্যক্তি নিশ্চয় শিখে ফেলবে। এভাবে গুরু শিষ্য পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এরা একে সযত্নে রক্ষা করেছিলেন। এমন দেশে জন্ম হওয়া ভাগ্যের কথা। আরও বড় ভাগ্যের কথা হলো কোনো বণিকের ঘরে জন্ম। জাতপাত নিয়ে কিছু এসে যায় না, বরং ধোকা হয়। কিন্তু আবার বণিকের ঘরে জন্ম নেওয়ার একটা লাভ হয়েছে যে যখন কোনো ব্যক্তি, বিশেষ করে বণিক, নিজের দেশ ছেড়ে বিদেশে যায়, তার একটাই লক্ষ্য, ধন উপার্জন, ধন উপার্জন। রাত দিন একই লালসা, ধন উপার্জন করো, ধন উপার্জন করো, এ প্রকারে উপার্জন করো, ওই প্রকারে উপার্জন করো। এমন ঘরে জন্মেছি, এমন পরিবারে জন্মেছি, তো ধন উপার্জনই মুখ্য হয়ে গিয়েছে। লেখাপড়া জরুরি নয়, ধন উপার্জনই জরুরি। তো উচ্চশিক্ষা হয়নি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হয়নি, কিন্তু ধন উপার্জন করেছি। 15-16 বছর বয়সেই ধন উপার্জন করো, ধন উপার্জন করো। 20-র মাঝামাঝি এসেছি, 25 বছর বয়স, তখনই ওখানকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বহু ধন উপার্জন করেছি। একটা ভালো হয়েছে এর থেকে, যদি ওই অবস্থায় না পৌঁছতাম তো এ কথা মনে থেকে যেত যে যারা ধনী, আমি তো ধন উপার্জন করিনি, ধনের সুখ ভোগ করিনি, তো যারা ধনী তারা নিশ্চয়ই সুখী, যার ধন নেই সেই দুঃখী। ওই অবস্থায় থেকে জানতে পেরেছি ওরাও বড় দুঃখী। ঘরে ধন আসবে আর ধর্ম আসবে না, এর থেকে বড় সন্তাপ আর হয় না, বড় দুঃখী হয়ে যায়। ধর্ম এলে তো ফের ধন থাক আর না থাক, দুই অবস্থাতেই সুখী থাকবে। তো এই অবস্থাতে পৌঁছানো আমার সৌভাগ্য হয়েছিল। মানুষের কাছে যখন অনেক ধন আসে আর বড় দান করে, এখানে দিয়েছে ওখানে দিয়েছে, খুব নাম ডাক হয়। সমাজে যে সামাজিক সংস্থা আছে, স্কুল কলেজ হাসপাতাল, অমুক আছে তমুক আছে, তাতে কখনো প্রেসিডেন্ট করে, কখনো ট্রাস্টি বানায়, কখনো সেক্রেটারি করে, তো 20 রকম সংস্থা, প্রেসিডেন্ট সেক্রেটারি অমুক তমুক, বড় অহংকার হয় তার। ওই অবস্থার মধ্যে দিয়ে গেছি, জানি বড় নেশা হয়, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমার হাতে এই পাওয়ার, আমার হাতে এই ক্ষমতা, আমার এত সম্মান, তার এত সম্মান, চলেছি এসবের মধ্যে দিয়ে, কত উদ্বেগ জমা করে নিয়েছি, কত টেনশন। বড় সৌভাগ্যের কথা হলো যে একটা বড় রোগের শিকার হয়ে গিয়েছি, এমন রোগ যে যার আক্রমণ প্রতি 15 দিন অন্তর আসে, আর এমন ভয়ঙ্কর আক্রমণ আসে যে ডাক্তারের কাছে তার কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই। তো কী করে? বেচারা মরফিয়া ইঞ্জেকশান দেয়, ওই মরফিয়ার ইঞ্জেকশানের নেশায় পড়ে থাকতে হয় 24 ঘন্টা পর্যন্ত, ওই মরফিয়ার আবার আফটার এফেক্ট, বমি হয়, খারাপ অবস্থা হয়, প্রত্যেক 15 দিনে এই অবস্থা, 2-4-5 বছর এই রকম চলছে। তারপর পরিবারের যে ডাক্তার ছিলেন, বড় ভালো, পরিবারের লোকের মতো, তিনি বললেন, দেখো ভাই, আমি যে বারবার তোমাকে এই মরফিয়া দিচ্ছি, কয়েক বছর পরে এমন হবে যে মরফিয়া অ্যাডিক্ট হয়ে যাবে, মরফিয়ার এমন নেশা হয়ে যাবে যে রোজই মরফিয়া নিতে হবে, তোমার এ রোগের আক্রমণ হোক বা না হোক রোজ তোমাকে মরফিয়া নিতে হবে। আরে তবে জীবন কেমন হবে, রোজ মরফিয়া নিতে হবে? তো দেখো, নিজের কাজে বারবার বিদেশে যাওয়া আসা করছো তুমি, নিজের কাজ ভুলে একবার নিজের চিকিৎসা করাতে যাও। আমি জানি যে তোর এই রোগের কোনো চিকিৎসা নেই, পশ্চিমেও নেই, আমার কাছেও নেই, কিন্তু এই মরফিয়া থেকে নিশ্চয়ই বার হয়ে যাবে, তাদের কাছে আরও কোনো পেন কিলার পেয়ে যাবে তুমি, আর তুমি এ থেকে মুক্ত হয়ে যাবে, তোমার কল্যাণ হবে। তার কথা শুনে ঘাবড়ে গেলাম, ঠিক কথা তো, গেলাম কয়েক মাস সুইজারল্যান্ডে, জার্মানিতে, ইংল্যান্ডে, আমেরিকায়, জাপানে, যত বড় বড় ডাক্তার ছিল, প্রচুর টাকা খরচ হলো, অনেকটা সময় নষ্ট হলো। ফিরে এসে দেখলাম রোগ বেড়েই গেছে, যতই চিকিৎসা হলো রোগ বেড়েই গেল, আক্রমণ হয়েই চলেছে। রোগ থেকে মুক্ত হওয়া তো দূরের কথা, মরফিয়া থেকেও মুক্তি কেউ দিতে পারল না। অনেক চেষ্টা করেছে, বড় বড় ডাক্তাররা চেষ্টা করেছে, আমি ভাবি এটা আমার পক্ষে বড় ভাগ্যের ব্যাপার হলো, অনেক বড় কোনো পুণ্য ছিল। যদি কোনো ডাক্তার আমাকে ওই রোগ থেকে মুক্ত করত, তাহলে এত বড় অমূল্য রত্ন আমি কোথায় পেতাম? যখন কোনো জায়গাতেই কোনো চিকিৎসা হলো না, তখন এক বন্ধু, ওই বন্ধুকে মনে পড়লে মন কৃতজ্ঞতায় ভরে যায়। সে বলল যে এই ব্যক্তির কাছে যাও, তার কাছে 10 দিন সাধনা করে দেখো, কে জানে তোমার রোগ হয়তো সেরে যাবে। রোগটা আসলে কি? সাইকোসোম্যাটিক রোগ, মনের সঙ্গে সম্বন্ধ আছে, আর এই সাধনা মনের বিকার দূর করে দেবে, হতেও পারে তোমার রোগ চলে যাবে। কিছু করেই তো কিছু হলো না, চলো তার কাছেই চলো। আমার গুরুদেবের কাছে গেলাম, সায়াজি উভাখিনের কাছে, এমন সন্ত পুরুষ, এমন সন্ত পুরুষ, কিছুক্ষণ কথা বললে বড় শান্তি বোধ হয়, সারা বাতাবরণে বড় শান্তি। আমি ওকে বললাম যে আমি একবার 10 দিনের শিবিরে আসতে চাই। উনি জানতেন যে আমি ভারতীয়দের এক লিডার আর হিন্দুদের এক লিডার, এসেছেন তো ভালো কথা, বললেন এ তো সকলের জন্যই ভাই, হিন্দু হোক বা অন্য কেউ হোক, এই মার্গ সকলের জন্যই কল্যাণকারী হবে, আমি তোমাকে কনভার্ট করব না, তুমি নিজে এসো আর কাজ করো, সকলের জন্যই খোলা আছে, ধর্মের গঙ্গা সকলের জন্যে। আমি উঠতে উঠতে বললাম, মহারাজ, আমাকে অমুক ব্যক্তি পাঠিয়েছে যে আপনারও পরিচিত আর আমার মিত্র, পরে গিয়ে তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন, ওই ব্যক্তি পাঠিয়েছে, কারণ আমার একটা স্পেশাল টাইপের মাইগ্রেন আছে আর প্রত্যেক 15 দিনে অ্যাটাক হয়, তখন সেজন্য মরফিয়া নিতে হয়, কোথাও কোনো চিকিৎসা হয়নি। বললেন আমার কাছে আসবে না, ভুলেও আসবে না, আমি তোমাকে নেব না। আরে কি হয়ে গেল, আমি তাকে রাগিয়ে দিলাম, কি হলো? খুব বড় সন্ত তো, মমতা ভরে বোঝালেন, তুমি ধর্মের অবমূল্যায়ন করছো না, এত উঁচু যে ধর্ম, যা তোমার জন্ম জন্মান্তরের ভবরোগ দূর করে দেবে, জন্ম জন্মান্তরের দুঃখ দূর করবে, তোমার এই মাথার ব্যথা দূর করার জন্য এটা প্রয়োগ করতে চাইছ? তোমার হুঁশ নেই কি না? যেদিন তুমি এটা বুঝতে পারবে যে আমি নিজের চিত্তের বিকারকে মূল থেকে উৎখাত করার জন্য এ বিদ্যা শিখতে এসেছি, সেদিন চলে আসবে। আরে এই মাথার ব্যথা দূর হওয়া তো একটা বাই প্রোডাক্ট, ফের খুব মমতার সঙ্গে বুঝিয়েছেন যে তুমি চিনির ইন্ডাস্ট্রি করতে চাইছো, তো কিসের জন্যে? চিনি পাওয়ার জন্যে তো, সুগার পাওয়ার জন্যে তো, গুড় পাওয়ার জন্যে তো নয়, গুড় তো বাই প্রোডাক্ট, সে তো আসবেই, মোলাসেস তো আসবেই, এসব তো বাই প্রোডাক্ট। তুমি সাধনায় যত এগোবে, সারা শরীরের রোগ, মনের রোগ, মনের সঙ্গে সম্পর্কিত, নিজে থেকেই দূর হয়ে যাবে, এই লক্ষ্য নিয়ে কখনো আসবে না। ওর কথা বুঝতে পারলাম। আধ্যাত্ম এত মহান, শুদ্ধ ধর্ম এত মহান, আর আমি শরীরের রোগের জন্য তার কাছে যাব? না না, আমি তো আমার এই মনের রোগ দূর করতে যাব। চলে গেলাম, গিয়ে তো কিছুদিন দ্বিধাগ্রস্ত হয়ে থাকলাম। দ্বিধাগ্রস্ত কেন? সেই পুরনো প্রলেপ, আমাদের ভারতীয়দের প্রলেপ, আমাদের জন্য বড় বাধা সৃষ্টি করে। ছেলেবেলা থেকে বারবার পড়েছি, স্বধর্মে নিধানং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরাও ভালো, পরের ধর্মে যাবে না। আর এ তো পরের ধর্ম, আরে বাপরে, বৌদ্ধদের ধর্ম। আর কেমন বৌদ্ধ, আত্মা মানে না, পরমাত্মা মানে না, এমন নাস্তিক। আমিও যদি নাস্তিক হয়ে যাই কি হবে? খুব ঘাবড়ে গেলাম। আবার মনে হলো গিয়ে করে দেখাই যাক, আর মন দৃঢ় হলো যে তাঁর সাধনা করব, কিন্তু নিজের ধর্ম ছাড়ব না, কট্টর হিন্দুই থাকব, আত্মাকে মানব, পরমাত্মাকে মানব, আর তার এই কাজ করে দেখা যাক। কোনো রকমে চলে তো গেলাম, আর ওখানে কাজও ঠিকঠিক করলাম, তো উপকৃত হয়ে গেলাম। করে দেখলাম তো বুঝলাম স্বধর্ম কি, পরধর্মই বা কি। আমরা তো মানুষ, মানুষকে প্রকৃতি এক ধর্ম দিয়েছে, এমন এক শক্তি দিয়েছে যে মানুষ অন্তর্মুখী হয়ে সত্যকে দেখতে 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 পরম সত্যকে দর্শন করে। এ কাজ পশুরা করতে পারে না, এ কাজ পাখিরা করতে পারে না, এ কাজ সরীসৃপরা করতে পারে না, কীট পতঙ্গ করতে পারে না, প্রেত প্রাণী করতে পারে না, কেবল মানুষ করতে পারে। আরে যে কাজ মানুষে করতে পারে, তা যদি আমরা না করি আর এরকম কাজ করি যা অন্য সব প্রাণী করতে পারে, তাহলে তো একরকম পশুর মতো জীবন কাটানো হলো না? পরধর্মে জীবন কাটিয়ে দিচ্ছি, স্বধর্মকে জাগাইনি, এটা বুঝতে পারলাম। বড় কল্যাণের কথা হলো, এভাবে নতুন জীবন লাভ হলো। 14 বছর ধরে তার পদপ্রান্তে বসে এ বিদ্যা শিখলাম। 14 বছর পরে মা বাবা আগেই বার্মা থেকে এদেশে চলে এসেছেন। খবর এলো মা খুব অসুস্থ, তার কোনো মানসিক নার্ভাসনেস দেখা দিয়েছে। এখানে তার অনেক চিকিৎসা হয়েছে কিন্তু ঠিক হননি। আমি জানতাম যে এই বিদ্যা লাভ করলে তিনি এই রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। বার্মা সরকারের কাছে পাসপোর্টের জন্য আবেদন করা হলো। ওই সময় সে দেশ নিজের নাগরিককে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট দিত না। তাদের সমস্ত নিয়ম ভেঙে তারা আমাকে পাসপোর্ট দিয়েছিল। ভারত সরকারেরও উপকার মানতে হবে, তারা আমাকে এদেশে আসার ভিসা দিয়েছিল। তারপর চলে এলাম। এর আগে একটা কথা বারবার মনে জাগত, এই ব্যক্তির থেকে এত বড় বিদ্যা ভারত পেয়েছে যা ভারত থেকে লুপ্ত হয়ে গিয়েছিল, এটা ভারতের মানুষের পাওয়া উচিত। তার মনেও বারবার এই ভাব ছিল যে ভারতের কাছে বার্মার অনেক বড় ঋণ আছে, সেটা চুকিয়ে দিতে হবে। আজ ভারত বড় কাঙাল হয়ে গেছে, তার কাছে এই বিদ্যা নেই। ভারতে এই বিদ্যা কী করে পৌঁছানো যায়? বারবার চেষ্টা করেও উনি ভারতে আসতে পারেননি। যখন যাচ্ছি তখন বললেন, এটা মনে করবে না যে তুমি যাচ্ছ, আমি যাচ্ছি, ধর্ম যাচ্ছে, এক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যাচ্ছ, ওই দেশে গিয়ে বার্মার ঋণ চুকিয়ে দিতে হবে। আর এখন সময় এসে গেছে, বিপশনার ডঙ্কা বেজেছে, ওই দেশে একটা জনশ্রুতি চলে আসছে, বহু শতাব্দী ধরে চলে আসছে, যে ভগবান বুদ্ধের 2500 বছর পরে এই বিদ্যা আবার জেগে উঠবে, ব্রহ্মদেশ থেকে ভারতে যাবে, আর ভারতে প্রস্থাপিত হয়ে আবার সারা বিশ্বে ছড়িয়ে যাবে, এমনি একটা মান্যতা চলে আসছে। তো ওই সময়ের এই জনশ্রুতি বারবার শুনতে শুনতে মনে হতো এটা কোনো সাম্প্রদায়িক বিশ্বাস। আরে বাবা, এতদিন যায়নি তো এখন কি করে যাবে? যাবে তো, সারা ভারতে ছড়াবে, সারা বিশ্বে ছড়াবে, উইশফুল থিঙ্কিং হবে, যাকগে ঠিক আছে। কিন্তু এখানে এসে বড় আশ্চর্য হলাম, বড়ই আশ্চর্য হলাম। প্রথম শিবির যাতে মা বাবা বসেছেন আর 10-12 জন লোক আরও বসেছে। শিবির শেষ হলো তো লোকেদের লাভ হলো, মাতা পিতার ঋণ থেকে মুক্ত হলাম, ভগবান বুদ্ধ বলেছেন, মাতা পিতার ঋণ থেকে কোনো ব্যক্তি মুক্ত হতে পারে না, বড় কঠিন, বড় কঠিন। সারা জীবন আর কিছু না করে কেবল মাতা পিতার সেবা করে যাবে, তবুও ঋণ থেকে মুক্ত হবে না। তো কী করে ঋণ থেকে মুক্ত হবে? মাতা পিতা শীলে স্থাপিত না হন তো তাদের শীলে স্থাপিত করতে সহায়ক হবে। শীলে স্থাপিত হলেও তাদের যদি সমাধি না হয়, সমাধি পুষ্ট করতে সহায়ক হবে। সমাধি হয় কিন্তু প্রজ্ঞা জাগে না, প্রজ্ঞা জাগাতে সহায়ক হতে হবে। প্রজ্ঞা জাগার পর নির্বাণের সাক্ষাৎ হয়নি, সহায়ক হয়ে যাবে, ঋণ থেকে মুক্ত হবে। আমিও আমার মাতা পিতার ঋণ থেকে মুক্ত হয়েছি। আর বাকি যারা এই শিবিরে বসেছেন, ধর্মের একটা স্বভাব হলো এহি পশ্চিকো এহি পশ্চিকো, এসো দেখো এসো দেখো। তারা বললেন, আমার মা বসবেন, বাবা বসবেন, ভাই বসবেন, বোন বসবেন, অমুক বসবেন, অমুক বসবেন, আর একটা শিবির করুন, আর একবার শিবির করুন। এখানে মাত্র 3 মাস থাকার জন্য আমি বার্মা সরকার থেকে ছুটি নিয়ে এসেছি, কিন্তু এই ধর্মের গঙ্গা বইতে শুরু করেছে, শিবিরের পর শিবির, শিবিরের পর শিবির। হাজার হাজার মানুষ আসছেন, বড় আশ্চর্য মনে হয়েছে। একথা এখন সত্যি মনে হতে লাগলো যে লোকেদের আমি জানি না, কখনো দেখিনি, যারা আমাকে জানে না। ব্রহ্মদেশ থেকে এখানে আসার সময় একটা লিস্ট বানিয়েছিলাম যে ভারতের কত লোক আমাকে জানে, তো নিজের পরিবারের লোকেদের ছাড়া অন্যদের লিস্ট 100 জনেও পৌঁছয়নি। 100রও কম মানুষ আমাকে জানে বা আমি তাদের জানি। কোটি কোটি মানুষের দেশ, আর লোকজন কিভাবে চলে আসছে, সব সম্প্রদায়ের লোক আসছে, ভিন্ন ভিন্ন বিশ্বাসের লোক আসছে, তাদের নেতা আসছে। কেবল তাই নয়, ভিন্ন ভিন্ন দেশ থেকেও চলে আসছে। তো ভাই, বিপশ্যনার ডঙ্কা সত্য সত্যই বেজে উঠেছে। এখন সময় হয়েছে ধর্ম খুব জোরে জেগে উঠবে। ভারতে আসার বছর দেড়েক বাদে বুদ্ধগয়াতে শিবির চলছে, আর সেই সময় খবর এলো গুরুদেব দেহত্যাগ করেছেন। কিছুটা ধাক্কা তো লাগলো, কিন্তু ফের হুঁশ হলো, আমাকে ধর্ম শিখিয়েছেন না উনি। তো মনে মনে একটা চিন্তন চলল, মাতা পিতার ঋণ থেকে তো মুক্ত হয়েছি, এই ব্যক্তির ঋণ থেকে কি করে মুক্ত হব? মাতা পিতা জন্ম দিয়েছেন, সে তো সাংসারিক জন্ম। এই ব্যক্তি যে জন্ম দিয়েছেন তাই সত্যিকারের জন্ম। এই যে দ্বিতীয় জন্ম লাভ করা মানুষের, সেটাই সত্যিকারের জন্ম। পাখিদের যেমন 2টি জন্ম হয়ে থাকে, একবার ডিম রূপে জন্মায়, তারপর আবার ডিমের খোল ভেঙে জন্ম, সেটাই তার আসল জন্ম। এই রকম দ্বিতীয় জন্ম, মাতা পিতা জন্ম দেয়, সেটা অবিদ্যার খোলে জন্ম। অবিদ্যার খোল ভেঙে যে নতুন জন্ম হয়, ভেতরে সত্যরূপ দেখবার, সেটাই আসল জন্ম। এই ব্যক্তি অবিদ্যার খোল ভেঙে আসল জন্ম দিয়েছেন, আর 14 বছর ধরে এত ভালোবাসা, এত বাৎসল্য দিয়ে ধর্মে পরিপক্ক করেছেন। আরে, তার ঋণ থেকে কি করে মুক্ত হতে পারব? তো সংকল্প করলাম নিজের শেষ জীবন এ কাজে লাগাব। তার বড় ইচ্ছে ছিল বিপশ্যনা সংসারে ছড়িয়ে যাক, মানুষের কল্যাণ হোক, নিজের খ্যাতির জন্যে নয়, ওতে লোক কল্যাণ হবে, তাহলে তার এই ইচ্ছে পূর্ণ হবে। তো নিজের সারা জীবন এ কাজে লাগাব। অসংখ্য মানুষ এই পথে এসে নিজের কল্যাণ সাধন করবে, নিজের কল্যাণ সাধন করবে। তো দেখতে লাগলাম কিভাবে মানুষ আকর্ষিত হয়ে চলে আসছে, কারণ তাদের নিজের পুণ্য ছিল যা তাকে আকর্ষণ করে নিয়ে এসেছে। অনেকে এরকম এসেছে যারা তাদের কোনো না কোনো জীবনে এমন কোনো সৎকাজ করেছে, তারা বিপশ্যনা করেনি কিন্তু কোনো সৎকাজ করেছে, ওই সৎকাজের জন্য অনেক মানুষ বিপশ্যনা পাচ্ছে। এমন বীজ নিয়ে এসেছে এই সময় তার ফল ধর্মের দিকে আকর্ষণ করে নিয়ে এসেছে, যাতে তারা ধর্মের বীজ পেয়ে যায়, বিপশ্যনার বীজ পেয়ে যায়। কিন্তু এমন ব্যক্তিদেরও দেখেছি, এমন বর্গের, যাদের ধর্মের বীজ আগে থেকেই আছে, আর এখন তারা এই জন্য এসেছে যে এতে যাতে আরও পরিপক্ক হয়, খুব পরিপক্ক, আর নিজের কল্যাণ সাধন করে নেবে, আর বহু লোকের কল্যাণে সহায়ক হয়ে যাবে। তো এ বর্গে যারা ধর্মের বীজ নিতে এসেছে বা ওই বর্গে যাদের ধর্মের বীজ প্রথমেই ছিল আর এখন পরিপক্ক হতে এসেছে, তাই যে বিদ্যা লাভ হয়েছে খুব অমূল্য রত্ন পাওয়া গেছে, বড় ভাগ্যে তা লাভ হয়, এতে খুব পরিপক্ক হও, খুব পরিপক্ক হও, মনুষ্য জীবন সার্থক করে নাও, নিজের মঙ্গল করে নাও, নিজের কল্যাণ সাধন করো, নিজের স্বস্তি মুক্তি সাধন করে নাও। আর না জানি কতজনের মঙ্গলে কল্যাণে স্বস্তি মুক্তিতে সহায়ক হয়ে যাবে। ধর্ম বড় কল্যাণকারী, বড় মঙ্গলকারী, খুব জাগুক, খুব ছড়াক, খুব মঙ্গল হোক, খুব মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। ভালো হোক, ভালো হোক, ভালো হোক, বিশ্রাম করুন, বিশ্রাম করুন।